exclusively on FusionBD.com.
Fam, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় বিউটিফুল থ্রি পয়েন্ট ওয়েলফ। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভুলতে ফোনে। ইয়েস, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন, আপনারা সবাই শুনছেন সবসময় আর ভূত এফএম এর যাবার ঘটনায়। যাবার আগে আমি একটু জানিয়ে দিই আপনাদেরকে যে আমাদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন। আমাদের যদি আপনারা SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে পারেন ফুর্তি FOR40 স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm। আচ্ছা, SMS করতে মানা করলাম, সরি SMS করবেন না, আমাদেরকে বরং আপনারা ইনবক্স করতে পারেন, আমাদের আমাদের পেজে চলে আসতে পারেন সরাসরি www.facebook.com/bhutfm.rasel। এবং এই পেজটা চিনবেন কিভাবে? আপনাদের তো মনে হতে পারে যে এই পেজটা রিয়েল কিনা, অনেক ধরনের টেনশন থাকে। সো টেনশন নেওয়ার কিছু নেই, আমরা কিছুক্ষণ আগে জাস্ট 9 মিনিটস হয়েছে আমাদের এখন পর্যন্ত আমরা লাইভে ছিলাম। সো এখানে দেখবেন আপনারা সবাইকে চিনতে পারবেন, সবাইকে না, আমাকে চিনবেন না, বাবু ভাই আছেন এখানে, বাবু ভাইকে চিনতে পারবেন, মাসুম ভাইকে চিনতে পারেন হয়তো। সো আমার আশা করছি যে আপনারা আপনারা সবাই এই পেজটা খুঁজে বের করে এখানে আপনারা এই ভিডিওটা নিচে আপনারা আজকে কমেন্ট করতে পারবেন, লাইক দিতে পারবেন, শেয়ার দিতে পারবেন এবং জানাতে পারবেন কোন ঘটনা আপনাদের ভালো লাগছে, কোন ঘটনা কেমন লাগছে। আর আমাদের ইমেল অ্যাড্রেস তো আছেই, সেই ইমেল অ্যাড্রেসে আপনি যে ঘটনা পাঠাতে চান সেই ঘটনা যখন খুশি তখন আপনি কিন্তু পাঠিয়ে দিতে পারবেন। আমরা লাস্ট কয়েকদিন অনেক 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 ইমেইল পড়েছি। সো আজকে ইমেইলের থেকে একেবারে সরাসরি যারা ঘটনা বলবেন, যেমন বাবু একটা আজকে চমৎকার ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বলবেন বলে ঠিক করেছেন, আমাদের সাথে এই মুহূর্তে যিনি আছেন আমাদের প্রথম অতিথি, তাকে আপনারা ভিডিওতে দেখেছেন এবং তার ঘটনা আমরা গত 23 তারিখে পড়েছিলাম এবং পড়ার পরে কিছু জিনিস ওই সময় মিসিং ছিল। আপনারা ঘটনাটা অনেক পছন্দ করেছেন, মানে আমি যতটুকু মনে করতে পারি। সো ওই জায়গাটা, ওই ঘটনাটা আমরা আরেকবার একটু শুনব। তো চলুন শুনে আসি ঘটনা এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে।
হে লিসনার্স, আমার নাম তাওকির ইফরাদ, আমার হোম টাউন হচ্ছে কুষ্টিয়া। তো ভাই ঘটনায় যাই, ঘটনাটা বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা, অ্যান্ড আমার উপর ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল আমার এবং আমার একটা খুব ক্লোজ একজন পার্সোনালিটির কাছে। ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল অ্যান্ড এই ঘটনাটা 23 তারিখ যেহেতু পড়া হয়েছে, আমি জাস্ট অ্যাড আপ যেটুকু সেটুকু করছি, তাও ব্রিফলি আমি বলে দিচ্ছি একবার যে আমার উপর ঘটনা, মানে আমার উপর ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল, এর জন্য অনেক এফেক্ট আমি অ্যান্ড আরেকজন যার উপর করা হয়েছিল সেও ফেস করেছিল। লাইক তার ব্লাড ভমিট হতো, অ্যান্ড শুধু ব্লাড ভমিট না, ব্লাডের সঙ্গে আর কি পোকা আসতো, লাইক আর্থওয়ার্মস সামথিং লাইক দ্যাট।
একদম।
অ্যান্ড আমার উপর যেটা হতো, আমি খুবই অ্যাক্রিমোনিয়াস হয়ে গেছিলাম, লাইক কিছু না, বাট আমি হঠাৎ করে অনেক বেশি রেগে যেতাম, এরকম অনেক আমার প্রবলেম হচ্ছিল, মেন্টাল প্রেশারে থাকতাম, ডিপ্রেশন, অবসেশন, আই ডোন্ট নো ওয়াই, বাট আই ইউজ টু লিভ লাইক দ্যাট। অ্যান্ড আমার আর যে একটা প্রবলেম হতো সেটা হচ্ছে যখন আমি ঘুমাতাম, ইট ওয়াজ লাইক আই ফেল্ট লাইক আই ওয়াজ ফ্লোটিং, দ্য বেড ইজ ফ্লোটিং, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ফ্লোটিং। আরেকটা যে ঘটনাটা ঘটতো ভাইয়া, সেটা হচ্ছে যে হঠাৎ করে আমার রুম টেম্পারেচারটা অনেক নেমে যেত আর রুমটা সম্পূর্ণ স্মোকে ভরে যেত।
আচ্ছা।
আর বেসিক্যালি ভাইয়া এই ঘটনার সত্যতা প্রমাণ আমি করতে পারবো 100%। অ্যান্ড আমার একটা ফ্রেন্ড আছেন যে আর কি আমার সঙ্গে ছিলেন, অ্যান্ড উইটনেস যে সে আমার সঙ্গে এসেছেন।
আচ্ছা, ওকে।
হ্যালো লিসনার্স, আমি ধ্রুব, আমি তৌকির ইফরাদের ফ্রেন্ড
এবং ভিডিওতে তৌকির ঠিক পাশে দাঁড়িয়ে আছেন।
ঘটনাটা যে কতটুকু সত্য এটা হচ্ছে মানে আমি চাক্ষুষ সাক্ষী। ঘটনাটা ঠিক 2015 এর মাঝামাঝির দিকে, তো আমার মনে খটকা লাগে সেদিন থেকে, যেদিন স্কুল থেকে বেরিয়ে আমরা চটপটি খেতাম এবং চটপটি খাওয়ার সময় হঠাৎ একদিন তৌকির অ্যাঙ্গার আমি দেখতে পাই, তৌকির খুব সফট একটা ছেলে, হঠাৎ একদিন আমি ওর মধ্যে অ্যাঙ্গার দেখতে পাই এবং তখনই আমি খুব অবাক হই যে আসলে ঘটনাটা কি, আমি ওর কাছে জানতে চাই। তো আমাকে ঘটনাটি বলে, প্রথমে প্রথম প্রথম আমি একদমই বিশ্বাস করতে চাইনি, আমি আর ওকে ইনসাল্ট করতাম ফ্রেন্ডদের সামনে, ওকে হাসির একটা পাত্র বানাতাম। তো ও আমাকে বলে ঠিক আছে তুমি একদিন তুমি আমার সাথে থাকো, আই উইল প্রুভ। দেন আমি
ঘটনাটা কিন্তু আমরা মানে অতটা কি বুঝতে পারলো সবাই আগে, আগের ঘটনাটা কি বুঝতে পারলো যে আপনার আপনি একজনকে চুজ করেছেন? ঘটনা একটু ব্রিফলি বললে কিন্তু ভালো হতো। হ্যাঁ ঘটনাটা একটু,
আমি তাহলে কারোর নাম উল্লেখ করছি না। ধরে নিন এক্স, ওকে, এক্স এন্ড ওয়াই। এক্স হচ্ছে যে ভিকটিম, আমি আর এক্স হচ্ছে ভিকটিম, এন্ড ওয়াই হচ্ছে যে আর কি কাজটা করেছিল, মানে ব্ল্যাক ম্যাজিক যেটা করেছিল। তো বেশি বিষয়টা এরকম ছিল যে ওয়াইয়ের সঙ্গে আমার একটা কোন একটা কারণে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। আই মিন এ ধরনের কি বলবো, লাইক শি ওয়ান্টেড মি অর সামথিং লাইক দ্যাট, এন্ড এক্স ছিল আমার অনেক ক্লোজ একজন পার্সন। তো ওয়াই চাচ্ছিল এক্সকে আমার থেকে সরাই দিতে, আর আমি যেন ওয়াইয়ের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হই।
রাইট,
তো এই জন্য সে ব্ল্যাক ম্যাজিক করেছিল। এখন ব্ল্যাক ম্যাজিক কিন্তু বিভিন্ন টাইপের হয়, তার মধ্যে আমরা একটা আর কি শুনেছি লাভ পোশন যেটাকে বলা হয়, এন্ড এইটাকে এখানে মানে ক্রিয়েট করা হয়েছিল। সো লাইক এক্সের যে প্রবলেমগুলো হতো, যে ব্লাড ভমিট হতো, অ্যান্ড অনেক অ্যাক্রিমোনিয়াস হয়ে যেত, মুড চেঞ্জ হতো খুব ফ্রিকুয়েন্টলি, বাট রিজন কেউ জানত না। অ্যান্ড যখন কথা বলতাম, ইট ওয়াজ লাইক ফ্রম দি আদার সাইড আই ইউজ টু হিয়ার সাম সাউন্ডস অ্যান্ড হুইসপার্স, আই ডিডন্ট নো হোয়াট দোজ ওয়ার, বাট দোজ ওয়ার্ন্ট লাইক অ্যাম্বিয়েন্ট সাউন্ডস। সো দেন যেটা হয়, আস্তে আস্তে আমার উপর আর কি এরকম প্রবলেম হতে থাকে। আমি যেটা বললাম যে ওয়েন আই স্লেপ্ট আই ইউজ টু ফিল লাইক আই এম ফ্লোটিং, অ্যান্ড দ্য রুম ওয়াজ ফিল উইথ স্মোক, অ্যান্ড দ্য টেম্পারেচার ওয়েন্ট লো, ভেরি লো। লাইক আমার বাসায় কিন্তু মানে আমার রুমে এয়ার কন্ডিশনার ছিল না, তবুও আমি এরকম মানে দেখতাম যে লাইক সামার টাইম, বাট অ্যান্ড জানলাগুলো সব ওপেন ছিল, তবুও আমার রুমে টেম্পারেচার খুবই লো। লাইক এয়ার কন্ডিশনার যখন আপনি 26 or 25 ডিগ্রিতে দিবেন এরকম।
আচ্ছা,
ওকে, এরকম সেট হয়। দেন এরকম আর কি প্রবলেমটা হতে থাকে, দেন আমরা একটা সলিউশন খুঁজে পাই, সলিউশনটাই আর কি আজকে আমরা বলছি। তো উইটনেস
জি বলেন,
সলিউশনটাতে যাওয়ার আগে আমি তোকে ফ্রেদের আচরণ যখন পরিবর্তন হয় তখন ওর কাছে আমি জানতে চাই যে ঘটনাটা কি। তো আমাকে ঘটনাটা বলে যে আমি প্রথমে বললাম যে আমি ওকে প্রথমে বিশ্বাস করিনি, তো ও আমাকে থাকতে বলে তার সাথে একদিন, তো আমি বাসাতে ম্যানেজ করে ওর সাথে আমি থাকতে চাই। তো প্রথম দিন আমি কিছু ফিল করতে পারিনি, আমি কিছু দেখিও নি, এরপরে মানে উপহাসটা আরো বেড়ে যায় ওর প্রতি। এরপরে দ্বিতীয় দিন ও যখন আমি থাকি তখন আমি বুঝতে পারি যে রুম টেম্পারেচার লো হয়ে যাচ্ছে, স্মোকি, লাইক এটা অনেক সময় দেখা যায় ফেসবুক ভিডিওতে, আমাদের কি ভেপ স্কিল, যেমন মানে ক্লাউডি একটা, আমার হার্টবিট অনেক বেড়ে যায়, আমার খুব মানে ভয় লাগছিল, ইভেন এখনো আমার ঘটনাটা মনে করতে গেলে খুব ভয় লাগে। এরপরে আমরা এটার সলিউশন খোঁজার চেষ্টা করি।
আমার মনে হয় যারা নতুন শুনছেন এবং যারা পুরনো শুনছেন তারা এখনো জিনিসটা বুঝতে পারছেন না, মানে জাস্ট দুজন চেঞ্জ করে করে বলছেন বলে। আমার যেটা মনে হয় যে বেসিক্যালি আপনার দুজন, একজন ফ্রেন্ড ছিল এবং একজন গার্লফ্রেন্ড ছিল, তার মধ্যে থেকে যে কোনো একজনকে আপনার চুজ করে নিতে হয় এবং সেই কারণে অন্য একজন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু করে এবং সেই ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন। সেই প্রবলেম ফেস করার কারণে আপনার ব্যাপারটা নিয়ে সবাই যখন হাসাহাসি করত তখন আপনি তাকে ইনভাইট করেন আপনার বাসায় এবং সে এসে, আপনি এসে তখন এই জিনিসগুলো দেখেন। কি দেখেছেন আপনি সেটা শুধু বলুন।
আমি হঠাৎ মানে ও যখন আমাকে ঘুম থেকে ডেকে তুললো মাঝরাতে, তখন তিনটা বাজে এরকম সময়, তো এমনি ঘুম থেকে ওঠার পরে একটা ডিজি ভাব লাগে। তারপরে ওঠার পরে হঠাৎ মানে আমার কাছে মনে হলো যে অ্যাম্বিয়েন্ট যে নয়েজটা থাকে, আমরা যেটা পাতার শব্দ, সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে,
কোন ধরনের কোন সাউন্ড
পাওয়া যাচ্ছে না। স্মোকটা আমি নিজের চোখে দেখেছি, স্মোকের একটা ক্লাউড স্মোকের, আর খাটটা যেন মনে হচ্ছে যে মানে ফ্লোটিং, একটু উপরে উঠছে এবং মানে ভূমিকম্প হলে যেরকম হয় ঠিক সেরকম মানে একটু ভাইব্রেট করছে
রুমের মধ্যে। আচ্ছা,
এরপরে পরের দিন আমরা খুব দ্রুত মানে সকালে উঠেই আমরা ইয়ে করি যে এটা হচ্ছে খুব খারাপ একটি ঘটনা এবং আমাদেরকে এটা সলিউশন খুঁজতে হবে।
জি
ওকে, তো আমি এটা বলে রাখা ভালো যে আমার আমি ফার্স্ট ইয়ারকে এই প্রবলেমটা ফেস করার পর আমার নানা ভাই আর কিছু সলিউশন দিতে চাই, বাট উনি মানে হি ওয়াজ আনএবল, সো উনি আমাকে সাজেস্ট করে আরেকজনের কাছে যেতে, তো আমি তার নামটা বলছি না, তো যার কাছে যাই সে আর কি আমাকে কিছু নির্দেশনা দেয়, এবং তবে সে বলে দেয় যে এটা হচ্ছে টেম্পোরারি, এটা টেম্পোরারি, এটা পার্মানেন্ট সলিউশন নাই, এটা পার্মানেন্ট সলিউশন শুধুমাত্র যে অ্যাকচুয়ালি ম্যাজিকটা করেছে বা যে অ্যাকচুয়াল মানে যে আর কি বলবো যে করেছে তার কাছে যেতে হবে, তার কাছে সে যদি আর কি মানে ম্যাজিকটা ফিরিয়ে নিতে পারে শুধুমাত্র তখন এটার আর কি পার্মানেন্ট একটা সলিউশন পাবো। তো আমি আর ধ্রুব দুইজনই আর কি যাই, আমি জায়গাটার নাম বলছি না, সে জায়গায় যাই যেখান থেকে আর কি এটা উৎপত্তি স্থল, উৎপত্তি স্থল আমরা যাই, কিন্তু আনফর্চুনেটলি যে আর কি করেছিল হি ওয়াজ ডেড, ইটস লাইক সিনেমেটিক ওয়ে, বাট হি ওয়াজ রিয়েলি ডেড, সো ইউ নো তখন আমাদের লাইক মাথার উপর থান্ডার পড়ে যায় একটা, যে এখন কি করবো, উই হ্যাভ নাথিং টু ডু, বাট সে যেহেতু মানে যে করছিল সে ছিল পীর টাইপের একজন মানুষ, তো তার মুরিদ বলেন বা সাগরের যাই বলেন, তো এমন একজনকে আমরা খুঁজে পাই যাকে আর কি গ্রামের মানুষ এক ঘরে ঘরে রেখেছে বললে চলে, সো তার সঙ্গে আমরা আর কি যাই কথাবার্তা বলি, দেন উনি আর কি আমাদের বলে যে হ্যাঁ সলিউশন দিতে পারবো আমি, দেন আফটার দ্যাট সলিউশন দেওয়ার জন্য উনি আর কি আমাদের জন্য একটা ওঝাবোর্ড দেয়, ওঝাবোর্ডটার নাম হচ্ছে মিস্টিক হ্যান্ড, যেটা ওইটা নিয়ে যে আর কি মানে অ্যাকচুয়াল ম্যাজিকটা করেছিল যে পীর, তার কবরের উপর মিড নাইটে আমরা কবরের উপর যাই, অ্যান্ড একটা ক্যান্ডেল জ্বলছিল, ক্যান্ডেল যখন জ্বলছিল, ওয়েল ফার্স্ট সাম টাইম আই ডিডন্ট রিয়ালাইজ এনিথিং, যে আমার মনে হচ্ছিল মেবি আমরা জাস্ট ভুল জায়গায় এসেছি, কিছুই হবে না,
ওকে,
বাট আফটার সাম টাইম আমরা বুঝতে পারি মানে লাইক হুইসপার আসে একটা কানে, আমার আর ধ্রুব দুজনের কানে আসে, বাট আমি ওকে বললে ও আমাকে বলেন, দেন মানে ধ্রুব তখন ভয় আর কি আয়তল গড়ছে পড়া শুরু করে, আর তখন যে আর কি মানে যে হোস্ট যে আর কি আমাদের প্রবলেম সলিউশন করবে সে থামায় দেয় ওকে যে এখানে সব বলা যাবে না, তখন আর কি অনেক অবাক হয়ে যায়, তবু আচ্ছা অনেক অবাক হয়ে যায় আর অনেক কিছু হয়, দেন কিছুক্ষণ পর হুইসপারটা আমরা পাই, আবার অ্যাম্বিয়েন্ট সাউন্ড গুলা মানে অফ হয়ে যায়, ঠিক সেই টাইমে যে আর কি হোস্ট উনি আর কি মানে কিছু বিড়বিড় করে কি কথা বলে সেটা আমি আমার বোঝার বাইরে, বিড়বিড় করে কথা বলে, বাট একটা বিষয় সে আর কি বলে দেয় যে তোমাদের যে প্রবলেমটা হয়েছিল সেটা মানে সলিউটেড, বাট যে করেছিল তার প্রবলেমটা এখন সলিউটেড না, অ্যান্ড এফেক্টটা তার উপর যাবে আবার, অ্যান্ড সবচেয়ে মজার বিষয় ভাইয়া সে বলে দিতে পেরেছিল যে কে করেছে, অ্যান্ড উই ডিডন্ট ইভেন টেল হিম দ্য নেম, বাট হি নিউ ইট, অ্যান্ড আই ডোন্ট নো হাউ,
আচ্ছা
এই ছিল ঘটনা, অ্যান্ড বেসিক্যালি যে করেছিল তার উপর ইভেন এফেক্টটা এখন আছে, আর আমরা জানতে পেরেছি যে করেছে তার মোটামুটি ফ্যামিলি ফুল ফ্যামিলি আর কি এটার সাথে অ্যাফিলিয়েটেড,
কেন
সেটা তো আমি জানি না,
আচ্ছা
আই মিন নট ঘটনার সাথে বাট ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে,
আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে মোটামুটি আপনি তাহলে মানে সবাই ধরে নিতে পারেন যে ব্ল্যাক ম্যাজিকের উপরে আমরা আরো কিছু ঘটনা শুনবো কিছুক্ষণের মধ্যেই, আর এখন আমি একটু দেখে নিই যে আমাদের ফেসবুকে কারা আমাদের নক করছে, আমাদের লাইভ ভিডিওর নিচে অনেকে লিখছেন, হ্যালো রাসেল ভাই লিখছেন, আবদুল্লাহ অর্ণব, আমি ভিন্ন বয় তশরিফ আমাদের সাথে আছেন, এবং তিনি এম জে রোহান প্রো আমাদের সঙ্গে আছেন, রবিন আমাদের সাথে না আমাদের সাথে আছেন, রাজবিন রুহুল সজল আমাদের সাথে আছেন, স্বাক্ষর আলম, এছাড়াও আবু হেনা আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আরিফিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন হিলারি হিজল, এছাড়াও আমাদের সাথে আছেন সৌরভ, এছাড়াও হিমায়ত রাতুল আমাদের সঙ্গে আছেন, পলাশ কুমার এস কে আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রাজু আহমেদ, এছাড়াও ত্রিশা রানী আমাদের সাথে আছেন, ইমরান খান আমাদের সঙ্গে আছেন, এমডি আলী ইউসুফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহবাজ শরীফ, এছাড়া আমিনুল ইসলাম থেকে শুরু করে আরো অনেকেই দেখতে পাচ্ছি, নাইমুর রহমান আমাদের সঙ্গে আছেন, মেহরাব হুসাইন আমাদের সঙ্গে আছেন, এমডি শরীফ ইসলাম আমাদের সঙ্গে আছেন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রায়হান ফেরদৌস, আবদুল্লাহ আল মুহিত আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রাশেদুল ইসলাম রাশেদ, আচ্ছা মারুফ হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাইমুল হক রুমু সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে চলে আসুন আমাদের পেজে, আমাদের দুটো পেজ রয়েছে bhutafm@radiofurti.fm, এইখানে আপনারা ইমেইলও পাঠাতে পারেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজ অর্থাৎ www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutafm.rasel, এই দুটো পেজে এসেও কিন্তু আপনি সরাসরি আপনার ঘটনা শেয়ার করতে পারেন। তা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি বাবু ভাইয়ের ঘটনায় চলে যাব, এবং বাবু ভাইয়ের কাছ থেকে আমরা শুনব ঘটনা, অ্যান্ড তারপরে উনিও আজকে একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে এই ঘটনা বলবেন, তো চলুন শুনে আসি বাবু ভাইয়ের সেই চমৎকার ঘটনাটি, আমি জানি আপনারা অনেকে ওয়েট করছেন সেজন্য।
থ্যাংক ইউ রাসেল ভাই, এই কাহিনীটি আমাকে বলেছে জামিল, ওর বাসা হচ্ছে আপনার রাজশাহীর একটা অঞ্চলে আর কি, যে কোনো একটা গ্রামে আর কি, আমি স্পেসিফিকলি লোকেশনটা জানি না, বাট ও আর কি ওদের ফ্যামিলির কিছু দুঃসম্পর্কের আত্মীয় থেকে আপনার এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়।
আচ্ছা,
তো ওই কাহিনীটা শেয়ার করো আমার কাছে।
ওকে,
এনিওয়েজ, তো ব্যাপারটা হচ্ছে যে জামিলদের ফ্যামিলি ছিল একসময় 91 পরিবার, এবং ওদের দাদার আর কি পিতৃকুলের অনেক টাকা পয়সা ছিল আর কি, জাস্ট টু বি ভেরি রিচ, অনেক টাকা পয়সা ছিল। এনিওয়েজ, তো ওর লাস্ট ওর বড় চাচা যখন ছিল সে ছিল কন্ট্রোলে সবকিছুর, তো উনি মারা যাওয়ার পরে ওদের সম্পত্তি কিছুটা আপনার এই ভাগাভাগির ব্যাপার চলে আসে আর কি। তো হিসাবে ওই জামিলের যে বাবা বেশ কিছু আর কি সেখান থেকে টাকা পয়সা পেয়ে যায়, এবং মানে তাদের সম্পত্তির বেশ একটা বড় চাঙ্ক ওদের ভাগ্যে জুটে আর কি। তো যাইবে হোক, তো এগুলোর পজিশন ওর আব্বা নেওয়ার চেষ্টা করে, বাড়িতে যায় এবং জামিলকেও এটাতে ইনভলভ হতে হয় সবকিছুই করার পরে।
আচ্ছা,
তো যখন এগুলো নেয় তখন ওদের কাছে নাকি ওদের ফ্যামিলির কিছু মানুষের আর কি কিছু মানে এরকম কথাবার্তা আসে যে এই জায়গাটা তোমরা ছেড়ে দাও, আছে আপনি গ্রামে যখন অনেক বড় সম্পদ হয় এই জায়গাটা ছেড়ে দাও, এটা সেটা এরকম
ঝামেলা হবে।
ওর বাবা তখন বলে যে আসলে আমি এখন ডিসাইড করতে পারছি না, আমার বড় ছেলে, ও দেখুক আমরা বাসায় একটা ডিসিশন নেই, তখন আমরা ঠিক করব কাকে কোনটা ছাড়বো, মানে গ্রামে বা এরকম জায়গায় নাকি এরকম ব্যাপার থাকে যে কোন সম্পত্তির সিগনিফিকেন্স কারো কাছে বেশি থাকে, ওটা তারা চায় যে ওটা নিতেই হবে এরকম আর কি। দেখা যাচ্ছে এই একটা অঞ্চল সেটা একজনে ভাগে পড়ছে, বাট এটা আরেকজন চায়, থিংস লাইক দ্যাট। তো এরকম আলোচনার এক পর্যায়ে মানে ওর বাবা বলে যে এখন কিছু করবো না, আমরা যেটা পাইছি ওটা নিয়ে আসি, তারপর আমরা চিন্তা ভাবনা করে তোমাদের সাথে কথা বলবো। তো এইভাবে করে আর কি ওর বাবা একটা সেটেলমেন্টে যায়, বাট কিছু মানুষ ওদের প্রতি হ্যাপি ছিল না আর কি তখন থেকে। এনিওয়েজ, তো জামিল যখন নাকি আপনার ইন্টারমিডিয়েট শেষ করে আর কি অনার্সে ভর্তি হয়, এরকম সময় নাকি ওর লাইক সাইকোলজিক্যাল বিহেভিয়ারটা একটু চেঞ্জ হয়। তো সে বলে যে আমি পরিবারের সাথে থাকতে পছন্দ করতাম, খাওয়া দাওয়া করতাম, বাসায় একটা ফ্যামিলি টাইপ ছেলে ছিলাম আর কি, বাইরে বন্ধুদের সাথে যতটা সময় কাটাই বাসায় একটু বেশি কাটাতাম। তো আমার ওই সময়টাতে এমন একটা চেঞ্জ আসলো যে আমি বাসায় থাকতেই চাইতাম না, বাইরে বাইরে থাকতাম, বাইরে ঘুরতাম। হ্যাঁ, রাতের বেলা বন্ধুর বাসায় থাকতে ভালো লাগতো বেশি, দেখা যেত যে এরকম মানে সবসময় এভাবেই সময় কাটাতাম আর কি। সময় আমার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেল, পড়াশোনাটাও চেঞ্জ হয়ে গেল। সে একটা বাংলাদেশের বেস্ট রেপুটেড একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, তো সেখানে যে পড়াশোনারও ক্যারিয়ারেরও খুব খারাপ অবস্থা বানিয়ে ফেলল সে, তো বুঝতে পারছিল না নিজের অজান্তেই নাকি হচ্ছিল। তো ফ্যামিলির সবাই বলে যে ছেলেটা আসলে যেটা করতেছে সেটা হচ্ছে যে সে উচ্ছন্ন গেছে আর কি। তো বেসিক্যালি ও নিজে আবার চিন্তা করতে একটা সময় বসে যে আমি হোয়াট আই এম ডুইং, আমার তো এটা করার ঠিক না, আমার করার কথা হচ্ছে আমার পড়াশোনা করার কথা, আমার স্টাডি করার কথা, আমি কেন এরকম করতেছি। তো এরকম দেখা যেত যে কারো বাসায় যে বসে আছে বসেই আছে ঘন্টার পর ঘন্টা বন্ধুর বাসায়, অথচ তার কিন্তু
আসলে খেয়াল নাই
না, এবং মন থেকে মনে হচ্ছে যে আমি বাসায় চলে গেলে ভালো হতো, বাট কিছু একটা কারণে সে ওখানে বসে আছে।
আচ্ছা,
তো তার ফার্স্ট ডে এর ঘটনা আর কি, যখন থেকে যে সেই প্যারানর্মাল জিনিসগুলা মানে ফার্স্ট ডে এটা দেখা শুরু করে, সেটা হচ্ছে যে এক বন্ধুর বাসায় বসেছিল সে ছাদের মধ্যে, এবং অনেক রাতে আর কি, বন্ধু আর সে ছাদে আড্ডা মারতেছিল। তো বন্ধু এক বললো যে আমি বাসা থেকে যাই কফি নিয়ে আসি, তুই বয়, হ্যাঁ মগ ভর্তি কফি খেত আর কি রাতে। তো একটা সময় দেখা গেল যে বসে আছে, বন্ধু চলে গেছে, অনেকক্ষণ পর ছাদের মধ্যে মনে হচ্ছে যে শব্দ হচ্ছে এই পাশে, মানে যেই জায়গা দিয়ে মানে সিঁড়ি ঘরের যে রুমটা থাকে এখানে, তো ঠক ঠক করে শব্দ হচ্ছে। তো মনে মনে করছে ফ্রেন্ড মনে আসছে, তো একটা মানে সিগারেট ধরায় বলতেছে অমুক আসছিস, তো কোনো খবর নাই। তো কিছুক্ষণ কে শব্দ করতেছে, তো উঠে যায়, উঠে যেয়ে সে ওই গেটটা খুলে ফেলে, গেটটা খুলে দেখে যে ওই জায়গাতে কেউ নাই, সিঁড়িঘর মানে একদম নিশ্চুপ খাগা। তো এই সময় সে দেখে যে তার যে সিঁড়িঘরে যে লাইটটা ছিল ওখানে, ওই লাইটটা আপনার স্টারার করা শুরু করছে আর কি, মানে এটা কি মানে কোন সমস্যা বা ইলেকট্রিক্যাল কোন সমস্যা বা কিছু। এই সময় ওর কাছে মনে হচ্ছে ওর কানের কাছে কেউ এরকম এরকম করে একটা বাতাস এরকম দিচ্ছে, এবং হি ফেল লাইক ঠিক পেছনেই কেউ আছে সামনে। তো ফট করে ঘুরে দেখে কেউ নাই, এবং মানে ওই দিন থেকে নাকি ওর এই জিনিসগুলো শুরু বেশি হয়ে যায়। তো যখন ফিরে আসে ওর মাথাটা ঝিমঝিম করতেছিল, ঘামতেছিল, বাসার থেকে একটু পরে বন্ধু আসে, আসার পর বলে যে কি হচ্ছে তোর, বলে যে আমার ভালো লাগতেছে না, আমি বাসা চলে যাবো। বলে এখন তো রাত 12টা বাজছে, তুই আমার বাসায় থাক আজকে, বলে না আমি চলে যাবো বাসা। তো বাসায় চলে যায়, তো বাসায় যেয়ে যখন নাকি ও রাতে ঘুমায়, ওর মনে হতো যে ও যখন ঘুমায় আছে মানে শুয়েছে আর কি, ওই দিন ও ফার্স্ট সেটা উপলব্ধি করে, ওর কানের কাছে কেউ ফিসফিস করতো আর কি, ঠিক মনে হতো যে ঘুমায় আছে, ঠিক কেউ একজন আসতো ওর কাছে, মানে মনে হতো যে কানের কাছে কেউ ফিসফিস ফিসফিস কিছু বলে আর কি, খুব উইসপারিং টাইপের সাউন্ড, বাট মানে সো ক্লিয়ার, মানে ইটস নট লাইক অ্যাকচুয়ালি মানে দূরের কোনো উইসপার না, মানে কানের কাছে কেউ সে কথা বলতেছে।
আচ্ছা,
এরকম সে ফিল করা শুরু করলো, তো ব্যাপারগুলো অনেক ডিস্টার্বিং হয়ে যাওয়ার জন্য
খুবই স্বাভাবিক,
খুবই ডিস্টার্বিং হয়ে যায়। এবং মানে স্লোলি যেটা হয় জামিলের, যে ও আরো চেঞ্জ হওয়া শুরু করে, সেই চেঞ্জটা হচ্ছে আগে যেটা সেটা এক্সট্রোভার্ট ছিল, বাইরে যেত, এখন সে কি যে ইনকিউবাস হয়ে যায়, ঘরের মধ্যে থাকা শুরু করে, এবং একটা পর্যায়ে তার নেচারগুলো একটা পাগলামি চলে আসে, বাসায় ই করতে করতে চিল্লা চিল্লি এটা সেটা করে, কথাবার্তা ঠিক মতো বলে না, এবং ওর আপনার এই নখ টক বড় হওয়া শুরু করে, চুল বড় হওয়া শুরু করে,
বাসার মানুষ
এখন ওকে চিন্তা করে যে বাসায় যে ওকে এরকম মানে রাখা ঠিক না, ও দেখা যাচ্ছে যে ওই হঠাৎ করে খামাখা চিল্লা চিৎকার চেঁচামেচি করে কাউকে মার দিয়ে ফেলে এরকম, তো ওকে প্রায় দরজা তালা বেঁধে রাখতো, তালা মেরে রেখে দিত
বাসায়,
পড়াশোনা সব বন্ধ, সবকিছু শেষ তার। তো ওর আব্বা একবার এরকম বাসার মধ্যে, তার বাবার একটা ফ্রেন্ড আসছে আর কি, বয়স্ক আর কি, তো উনি এসে বলতেছে যে ওখানে গড়গড় করতেছে কে তোমার বাসায়, তোমার ওই যে রুমটার ভেতরে বলেছে কেউ গর্জন করতেছে এরকম, ও এরকম করতো, পাগলামি করতো, দরজা লাথি মারতেই করতো। তোর বাবা বলতেছে এটা আমার ছেলে, এই ওর কিছু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? তো উনি যে দেখে আর কি, ওই বাসার গেটের কাছে যায়, যে ওরকে দেখে, বলে যে আমাকে খুলে দেন দরজা, বলে না ও উল্টা পাল্টা আচরণ করতে পারে আপনার সাথে, ব্যাপার না। তো উনি তারপর অনেক রিকোয়েস্ট করার পর দরজাটা খুলে দেয় আর কি, দেখার জন্য আর কি। তো বলছে বাবার ফ্রেন্ড যখন গেছে কথা বলতে, তখন নাকি সে পুরা অনেকটাই নর্মাল, খুব ভদ্র মতো তার সাথে কথা বলতেছে, সালাম দিয়ে এটা সেটা। তো বলতেছে তুমি এরকম করো কেন? তো ওইখান থেকে বলতেছে যে না আমি তো ওরকম করি না, আমি কোথায় আমাকে খামা কাটকা রাখছি এখানে। তো উনিও বেশ কনফিউজ হয়ে যায়। তো যখন ওনা চলে যাচ্ছে গেট দিয়ে, তখন নাকি গেটটা যখন লাগাই দিছে, তখন নাকি পিছন থেকে শুনে একটা গালি দিছে, ওই বাবার ফ্রেন্ডকে গালি দিছে। তো উনি তখন বোঝে ব্যাপারটা, উনি ওই ওর বাবাকে বলে যে দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমার ছেলেকে কেউ কোনো কিছু করছে বা কোন রকম পজেসড হয়েছে তোমার ছেলে, এটা নর্মাল না। মানে এই ধরনের আচরণগুলো তখনই হয় মানুষের ভেতরে যখন সে পজেসড হয় বা তার তাকে কেউ মানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে আর কি, তখন হয়। তখন বলে যে আমি এখন কি করতে পারি, বলে যে তুমি অমুক জায়গার একটা পিসা, মানে যার কথা বলছে ইনি ঢাকা শহরে বেশ রিনাউন্ড ছিলেন, এখন মানে ওটা বলার প্রয়োজন দিচ্ছে না, একজনের কথা বলে যে ওখানে যাও, ওখানে যে তুমি কথা বলো, দেখো কিছু একটা উনি সলিউশন দিবে আর কি। তো উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে ওরকম ওখানে যায় ওর বাবা, যে এরকম মানে আপনার সময় করে পীর সাহেবের সাথে দেখা হয় না, হয় না একটা সময় দেখা হয়। তো পীর সাহেব দেখার পরই বলতেছে যে ছেলের নাম ছবি টবি দেখি, বলতেছে আপনার ছেলেকে কেউ কিছু করছে।
আচ্ছা,
আমি আপনাকে বলতাম যে আমি খুব লজিক্যাল চিকিৎসা দিই, আমি বলতাম যে আপনাকে ডাক্তার দেখান বা সামথিং, বাট আমার মনে হয় আপনার ছেলে করছে বিকজ অব যেসব লক্ষণ শুনলাম প্লাস আপনার ছবি দেখে আমি যা বুঝতেছি তাকে কিছু করা হয়েছে, তাকে আপনি আমার কাছে নিয়ে আসেন। তো সম্ভবত আনতে পারবেন না, সে আসতে চাইবে না, আর যদি মানে সে মানে আর কি না আসে, তাহলে আমি সাধারণত যাই না এখান থেকে বাইরে, যেহেতু আমি এই রুকিয়া কাজগুলো করি, সাধারণত আমার মানে যাওয়া হয় না, এখান থেকে বেরোনো হয় না, এটা আমার জন্য একটু বাজে ব্যাপার, বাট যদি একান্তই না পারেন তখন আমি আপনার বাসা যাব।
আচ্ছা,
তো জামিলের বাবা অনেকভাবে ট্রাই করে ছেলেকে, বললো যে তুমি আমার সাথে চলো, যদিও তাকে বাইরে নিয়ে যাওয়াই তখন খুব বিপজ্জনক ছিল, কারণ বাসার থেকে পুরোপুরি সে একটা ইনসাইন টাইপের মানুষ হয়ে গেছিল, মানে নকটক বড়, চুলটুল বড়, বাজে আচরণ,
দেখতে পাগল পাগল
পাগল পাগল। হ্যাঁ, তো তাকে বাসা নিয়ে যাওয়া, তো ওর আব্বা অনেক কথা বলে ওর মার সাথে লাস্টে আলাপ করে ওই পীর সাহেবের কাছে মাকে নিয়ে যায়। তো ওর মা যে রিকোয়েস্ট করে যে আপনি একটু চলেন, আমার ছেলের খুব খারাপ অবস্থা, কান্নাকাটি করে, তো ওই পীর সাহেব শেষ পর্যন্ত ওদের বাসা আসে। তো ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু জামিল পরবর্তীতে শুনছে, মানে হি ক্যান নট রিমেম্বার দ্যাট টাইম, সে কিন্তু ওই টাইমটা মনে করতে পারে না এখন, ঠিক আছে, সেগুলো তার শোনা কথা তার মানুষের কাছ থেকে।
আচ্ছা,
তো সে বলতেছে যে যখন পীর সাহেব আমাদের বাসায় আসছে, সে নাকি উদ্ভ্রান্তের মতো আচরণ করা শুরু করছে নিচ থেকে, মানে পীর সাহেব নিচে সে উপরে, তখনই নাকি উদ্ভ্রান্তের মতো আচরণ করা শুরু করছে, মানে আপনার এই লাথি মারে, চিল্লায়, গর্জন করে, হ্যাঁ মানে লাইক স্প্লিট ভয়েস হয়ে গেছে তার, এরকম টাইপ অফ
থিং,
লাইক বাজে একটা মানে আচরণ, মানে মনে হচ্ছে যে দুইজন মানুষ কথা বলে এই ধরনের একটা ব্যবসা। তো পীর সাহেবকে উপরে নিয়ে আসছে, পীর সাহেব আসার পরে ওদের বাসায় নিয়ে আসলো, আসার পরে ওদের যে ওর রুমে নিয়ে যাওয়ার জন্য গেট খুলে দেয় আর কি। তো ঢোকার পর দেখি পীর সাহেবকে দেখি সে অকথ্য ভাষা গালাগালি শুরু করছে। এটা সেটা এটা বলার পর পীর সাহেব কিছু দোয়া টোয়া পড়ে তাকে বসেছে, বসা কথা বলছে। অনেকক্ষণ তাদের মধ্যে এক ধরনের তর্ক হয় রাসেল ভাই, তর্কটা সাধারণত আমরা অনেক সময় মুভিতেও দেখি, ইংলিশ ছবিতেও যখন দেখা যায় আপনার কোন রকম এক্সারসিজম হয় তখন হয়। বাট এই ধরনের জিনিসটা খুবই ন্যাচারাল জিনিস, এটাকে জানি কেউ সিনেমেটিক না ভাবে, কারণ অ্যাকচুয়ালি জিন সম্প্রদায় কিন্তু অ্যাকচুয়ালি তারা ইন্টেলিজেন্ট হলেও তাদের মাথায় কিন্তু
এক্সিস্ট করে
তারা, এবং তাদের ইন্টেলিজেন্স থাকলেও তারা কিন্তু আমাদের সব থেকে লজিকে দুর্বল।
ও আসলেও
হ্যাঁ, এবং যত রুকিয়া হয় যারা মুসলিমরাই বেশি করে, এখন ইংল্যান্ডে মুসলিম যারা হুজুর আছে ওনারা বেশি করে, কিছু চার্চের ফাদাররাও করেন, তাদের মূল ব্যাপারটাই থাকে ওই এভিল এন্টিটিকে বোঝানো যে ইউ আর দিস ইজ নট ইউর প্লেস, ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, এখানে আসছো কেন, এটা তোমার জায়গা না, তোমাকে বিভিন্ন জায়গা না আছে, এবং বিভিন্ন রেফারেন্স দেওয়া হয়, তখন বিভিন্ন পবিত্র গ্রন্থের থেকে রেফারেন্স দেওয়া হয় যে তোমাকে এখানে আসতে না করা হয়েছে বা তোমার এটা জায়গা না, কেন আসছো, এবং কথাটা বের করে নিয়ে আসে, এবং এরকম একটা ডিবিটের মাধ্যমে কিন্তু ওইটা বলে ফেলে তাকে, বুঝছেন, যে ওই ঈশ্বর ভেতর থেকে যে আমাকে পাঠানো হয়েছে, আমি এখানে আসতে চাই না, বাট এটা আমার কাজ না, আমাকে পাঠানো হয়েছে, এবং আমাকে যেহেতু জব অ্যাসাইন করা হয়েছে ওকে শেষ, মানে ওকে এরকম তিলে তিলে শেষ করার জন্য আমি এটা করেই ছাড়ব। তো যাই হোক, তো ওনাকে ওই যিনি পীর সাহেব উনি কনভিন্স করেন যে তুমি এটা পারবা না, এবং তাকে ওই সময়ের জন্য তাকে ওখান থেকে তার মধ্যে থেকে স্প্লিট করে দেয়, সরাই দেয়, সরাই দিয়ে তাকে কিছু তাবিজ দেয়, মানে কিছু লেখা টাকা, মানে দোয়া লেখা এগুলো বলে, পানি টানি করে খাবে, বিভিন্ন রকম জিনিসপত্র দেয় আর কি, বলে যেটা, আর একটা তালিজমান দিয়ে বলে যে এটা সবসময় তার সাথে রাখতে হবে, এবং আপনার ছেলেকে সবসময় আপনারা দোয়া পড়বেন, এবং সবসময় আপনারা প্রত্যেক ওয়াক্তে যখন নামাজ পড়বেন ছেলের রুমে আসবেন, মানে আপনারা আয়তাল কুরসি পড়বেন, ফু দিবেন, এবং তাকে সবসময় এভাবে ট্রিট করবেন, এটা নিয়ম, এবং আরো কিছু তাদের প্রসিজার বলে দেয় যে এই কাজগুলো করতে হবে, এবং এরপর থেকে তারা ওই ট্রিটমেন্টটা শুরু করে। এবং আজব ব্যাপার রাসুল ভাই, যে যেদিন ওই পীর সাহেব তাকে ঝেড়ে গেছে ওই দিন সে একটা লম্বা ঘুম দেয়, ঘুম দেওয়ার পরদিন সকাল থেকে না সে পুরাপুরি বলে যে তার কিছুই মনে নেই, তার আগের দিনের কথা, সে এতদিন কি হয়েছে, তার চুল দাড়ি কেমনে লম্বা হয়েছে, হি ক্যান নট রিকল এনিথিং।
আচ্ছা,
এবং তার এগুলো সব নখ কাটা হয়। তো যখন তাকে পরবর্তী জিজ্ঞেস করে জিনিসগুলো কি, তুমি কি রকম হয়েছিল কেন, সে ভাষা কিছু জিনিস মনে করতে পারে, সেটা হচ্ছে যে সে ধরেন যে ঘুমায় আছে, তাকে মানে কেউ এসে জানলা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো বাইরে, কিন্তু ওই যে লোহার গ্রিল এটার জন্য পারত না, তারপর তাকে আরো কিছু জিনিস দেখাতো, মানে একটা আজব ওয়ার্ল্ড দেখাতো যে ওয়ার্ল্ডটা সে কখনো দেখেনি, এরকম কিছু ওয়ার্ল্ড দেখাতো, এবং আরো কিছু আজে বাজে মানে জিনিস সে দেখত, যেটা ধরেন যে বিভৎস চেহারা, তারপর মানে এই এই ধরনের মানে ডিলিউশনের মধ্যে ওকে নিয়ে যেত সবসময়, ঠিক আছে, এবং মানে এই মানে ব্যাপারগুলোর মধ্যে যে সে যেত সেগুলো ভাষা ভাষা সে মনে করতে পারে, বাট সবকিছু মনে করতে পারে না। তো ওই পীর সাহেব যেটা করছিল, তাদের বাসার যে বারান্দার থেকে, বারান্দা গাছের গোড়ার থেকে অনেকগুলো তাবিজ বের করছিল, এবং ওই ছেলের রুমের থেকে একটা চামড়া বের করে নিয়ে আসছিল পরবর্তীতে, চামড়াটা কোনো মানে পশুর মতো আর কি চামড়া, অ্যান্ড মানে এটা কোন পশুর চামড়া নোবডি ক্যান আন্ডারস্ট্যান্ড, অ্যাকচুয়ালি এটা এটা ডিফারেন্ট, টেক্সচারটাই ডিফারেন্ট ছিল, এবং এটা দেখা বলছিল যে এগুলো আপনার ছেলেকে দিয়ে ক্ষতি করা হয়েছে, এবং আপনার ছেলেকে মানে শেষ করে দিতে চাইছিল এরা, যাতে আপনার পরবর্তী বংশধর না থাকে বা কিছু একটা, অ্যান্ড থিংস লাইক দ্যাট। আর ব্ল্যাক ম্যাজিকের কথা উনি বলছে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয় যে যেটা করা হয় যে কোন একজন যে করতেছে সে সিম্পলি লয়ের বাইরে যে মানে রিলিজিয়াস ল যেটা
কোনো কিছু না মেনে
সে অপোজিট যেটা নাকি ইভেল, যেটা শয়তানকে তারা ই করতেছে, এবং শয়তান যে কোনো একটা জিনকে চালান করে দিচ্ছে কাজগুলো করার জন্য, জিন বা ডিমন অনেকে ডিমন হিসেবে জেন, অনেকে জিন, তাদেরকে চালান করে দিচ্ছে, এবং সে তার কাজটাই হচ্ছে অ্যাসাইন থাকে যে একে একদম শেষ করে দেওয়া বিভিন্ন ভাবে।
ওকে, সো বাবু ভাই, আমরা আপনার কাছে আবারও মানে ওয়েলকাম ব্যাক টু ইউ এগেইন, এবং আর একটা স্টোরি ইনশাল্লাহ আমরা শুনবো, সেটা কি ব্ল্যাক ম্যাজিক হবে না ডিফারেন্ট কোন স্টোরি হবে, ডিফারেন্ট ইটস আপ টু ইউ, বাট আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। এখন আমরা ছোট ব্রেক নেব, ব্রেকের আগে আমি একটা খবর দিব, সেই খবরটা হচ্ছে যে ঈদের আমেজটা এখনো যেন থেকে যায়, এই জন্য পিজা ইন আপনাদের দিচ্ছে সেলামি অফার, এবং ওয়ার ইউ উইল গেট এনি লার্জ পিজা অ্যাট 699 টাকা অর্থাৎ 699 টাকা, এবং মিডিয়াম সাইজ পিজা আপনি পাবেন মাত্র 449 টাকায়, এবং এখানে ভ্যাট এক্সক্লুডেড, এবং এই অফার চলবে টিল 20th July অর্থাৎ এই মাসের 20 তারিখ পর্যন্ত, এবং পিজা ইনের উত্তরা, গুলশান, বনানী, ধানমন্ডি, পুলিশ প্লাজা এবং মিরপুরের যে কোনো আউটলেটে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মেইন আউটলেটগুলো ছাড়াও কিন্তু আরেকটা সারপ্রাইজ আউটলেট আছে। অলরেডি যারা ফেসবুক থেকে জেনে গেছেন তারা তো জেনেছেনই, আই এম শিওর যে আপনারা এক্সাইটেড এটা নিয়ে, যারা জানেন এবং যারা জানেন না তারা অনেক বেশি কিউরিয়াস যে কি হচ্ছে না হচ্ছে, কোথায় আবার নতুন একটা আউটলেট খুললো। অ্যান্ড ফর মোর ডিটেলস আপনারা ভিজিট করুন পিজা ইনের অফিসিয়াল ফেসবুক পেজ, উইচ ইজ আচ্ছা মানে আপনারা ফেসবুকে পেয়ে যাবেন এটা। অ্যান্ড পিজা ইনে চলে যান আপনারা, আমি অবশ্য চাই যে আপনারা যান এবং ভিজিট করেন। কিন্তু এখানে ছোট্ট গল্প আছে, এটা তো ইনফরমেশন অফিস আমাকে বলেছে আমি বললাম, বাট আমার যেটা সবচেয়ে মানে মজার এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে যে আমি এই আউটলেটের কথা এটা কিন্তু আমি জানি এবং আমি জানি কিভাবে সেটা আমি বলি, এটা মানে খুবই অদ্ভুত একটা ঘটনা। সেটা হচ্ছে আমি আমার ফ্যামিলি নিয়ে আজকে বিকেলবেলায় গিয়েছিলাম, সন্ধ্যায় গিয়েছিলাম, আমি টাইমটা দেখে রেখেছি, এটা কতটা মানে মজার, আমি টাইমটা দেখে রেখেছি যে ঘড়ি দেখলাম যে এই মুহূর্তে আমি জানলাম এটা, তখন আমি পিজ্জা ইনে আছি এবং টেবিলে বসে পিজ্জা খাচ্ছি এবং তখন বাজে 8:11 ঠিক এখানে আসার আগে আগে, অ্যান্ড তখনই আমি জানলাম এটা মানে আমি ওদের কাছ থেকে যে এই আউটলেটটা খুলবে। সো আমি দুভাবে জানি, একটা হচ্ছে অফিস থেকে জানি, একটা হচ্ছে ওভাবে জানি আর ওয়েবসাইটে তো দেওয়া আছে অর্থাৎ ফেসবুকে তো দেওয়া আছে। সো আমি ব্রেকের পরে ফিরে এসে আপনাকে জানিয়ে দিব যে কোথায় সেই আউটলেটটা আছে। অ্যান্ড এখন যেটা করবো সেটা হচ্ছে ছোটকা বিরতি নিব এবং বিরতির পরে আরো সব ঘটনাগুলো শুনবো, সেই পর্যন্ত আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, the night comes alive with Grameenphone.
ওয়েলকাম ব্যাক। আচ্ছা আপনারা, আমি শিওর যে আপনারা ওয়েবসাইট অলরেডি ভিজিট করে ফেলেছেন। তো আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমরা প্রচুর স্টোরি পাই এবং আমরা খুব ইন্টারেস্টেড পুরান ঢাকা নিয়ে এবং পুরান ঢাকায় আমরা মাঝে মাঝেই আমরা পুরান ঢাকার দিকে শো করেছি এবং পুরান ঢাকায় অনেক প্লেস আছে, পুরান ঢাকা নিয়ে অনেক ঘটনা আছে, রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় এই সমস্ত ঘটনাগুলো ঘটে আমরা সবাই জানি। সেই পুরান ঢাকাতেই কিন্তু পিজাইনের যে নতুন আউটলেট সেটা খোলা হয়েছে, পিজাইনের ব্র্যান্ড নিউ আউটলেট কিন্তু আসছে লালবাগে, এক্সাক্টলি অপোজিট হচ্ছে কোনটা, লালবাগ ফোর্টের অপোজিটে, এবং হাউস 50 যার গ্র্যান্ড ওপেনিং হচ্ছে 21st July অর্থাৎ 20 তারিখে এটার হচ্ছে ওপেনিং হবে। এবং আপনি কিন্তু টু উইন দ্য অ্যামেজিং চান্স টু বি অ্যাট দ্য গ্র্যান্ড ওপেনিং সেরেমনি উইথ ইয়োর গ্রুপ অফ ফ্রেন্ডস, ফলো পিজাইনস অফিসিয়াল ফেসবুক পেজ পোস্ট অ্যান্ড পার্টিসিপেট অ্যান্ড ট্যাগ অ্যান্ড উইন কন্টেস্ট। আপনার পিজাইনের ট্যাগলাইনটা জানেন তো, পিজাইন দ্য বেস্ট পিজাইন টাউন। অ্যান্ড আপনি যদি এর পরেও জানতে চান, আমি জানি, আমি শিওর যে 21 তারিখে লালবাগের সবাই পিজাইনে পৌঁছে যাবেন। তারপরে আপনারা বেশি এর চেয়ে বেশি কিছু জানতে চাইলে আপনারা যেটা করতে পারেন, কল করতে পারেন 09610074992, এটা আপনি নিশ্চয়ই আমার মনে হয় যে আপনারা ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন। তো 09610074992, দ্যাটস ইট। আমরা চলে যাব এখন ঘটনায় এবং আমাদের যে নেক্সট আমাদের যে মানে আমাদের যে ফার্স্ট যে পার্টিসিপেন্ট আছেন অর্থাৎ গেস্ট আছেন, তিনি আমাদের আরেকটা ঘটনা শোনাবেন। আমরা সেই ঘটনাটা শুনবো তার কাছ থেকে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনা।
আমার নাম তাওকির ইফরাত, আমার হোম টাউন কুষ্টিয়া।
ওকে, চলে যাই আপনার ঘটনায়।
ঘটনা চলে যায়, ঘটনাটা ঘটেছে বেসিক্যালি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে, ওর সাথে ঘটেছে যখন ওর বয়স ছিল 4-4.5 এরকম টাইমে। এখন ভাইয়া এই টাইমে মানে বাচ্চাকালের ঘটনাগুলো কিন্তু আমাদের মনে থাকে না, তবে কিছু কিছু এরকম ইনজেলিবল ঘটনা থেকে যায় যেগুলো কি মেমোরি তো সবসময় থেকে যায় আমাদের। তো এরকম একটা ঘটনা, ওর যখন বয়স ছিল 4 বছর, ওর আর কি ছোট ভাইয়ের বার্থ হওয়ার কথা ছিল, মানে ছোট ভাইয়ের বার্থ ছিল। সো ওর বাসার সবাই ছিল হসপিটালে, জাস্ট ও আর ওর নানু এই দুজন ছিল বাসার মধ্যে। এখন ওর মানে ছোট ভাই হওয়ার 3 দিন আগে ওর বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে যায়, লাইক ও আগে ছিল সব থেকে বেশি এক্সাইটেড, অ্যান্ড এই 3 দিনের মধ্যে ওর মধ্যে বিপুল পরিবর্তন হয়, লাইক ও অনেক অ্যাক্রিমোনিয়াস হয়ে যায়, সবার সঙ্গে রুড বিহেভ করতে থাকে, অনেক সেলফ সেন্টার্ড হয়ে যায়, নিজের সাথে নিজে কথা বলতে থাকে, লাইক ইমাজিনারি ফ্রেন্ডস হয়ে যায় ওর একটা। তো ওর ভাইয়ের যখন বার্থ হলো অ্যান্ড বাসায় নিয়ে আসলো, একদিন ও আর কি একটা কিচেন থেকে চাকু নিয়ে ওর ভাইকে মারতে যায়।
এন্ড ঠিক সেই টাইমে ওর নানু নামাজ পড়ে উঠছিল, উনি আর কি এসে ওই চাকুটা তার হাত থেকে নিয়ে নেয়, অ্যান্ড ইনশাল্লাহ কিছু হয়নি। তো যেটা ভাই এখান থেকে স্টার্টিং মেইনলি প্রবলেমটা, ও যখন ঘুমাতো ও ওর আব্বু ওর ছোট ভাই ওর আম্মু একসঙ্গে ঘুমাতো, তো ও রাতের বেলা মানে সিম্পলি ভাই রাতের বেলা ওর আব্বু আর কি ডাইনিং এর লাইটটা অফ করত এবং গেটটা অফ করে দিত, কিন্তু ও মাঝরাতে হঠাৎ করে দেখতো যে মাঝরাত রাতে আর কি ও দেখতো যে লাইটটা অন অ্যান্ড দরজাটা খুলে গেছে, অ্যান্ড দরজার মধ্যে একজন একটা আননোন ফেনোমেনন আর কি মানে প্রবেশ করে, লাইক সুটেড বুটেড ম্যান, একজন সুটেড বুটেড একজন ম্যান প্রবেশ করে, এসে তার কাছে আসে, কাছে এসে দাঁড়ায় অ্যান্ড কিছু একটা বিড়বিড় করে বলতে থাকে, বাট ও বুঝতে পারে না কি জিনিস।
আচ্ছা,
এরকম ঘটে থাকে। আর ও যেহেতু ছোট মানুষ, এই যে আননোন ফেনোমেনন এটার নাম দিয়েছিল ভালুটা, ছোট মানুষ ভালুটা নাম দিয়েছিল আর কি ছোট মানুষ।
ইন্টারেস্টিং।
ওকে, তো এরকম আর কি ফ্রিকোয়েন্টলি ঘটতে থাকে, অ্যান্ড ও হঠাৎ হঠাৎ করে বলে ফেলে, ধরেন খেলছে হঠাৎ করে বলল যে আব্বু ভালুটা আমাকে ভয় দেখাচ্ছে, ভালুটা মারছে, এরকম বলতে থাকে, কেউ বিলিভ করে না, বিকজ বাচ্চারা ইমাজিনারি ফ্রেন্ড থাকতেই পারে, এটা খুব একটা অস্বাভাবিক কিছু না। তো এরপরে ভাই যে ঘটনাটা হয়, ও মাঝরাতে ঘুম থেকে যখন জেগে যায় হঠাৎ করে, ও দেখে যে ওর উপর ওই মানে ওর একটা ক্লোন ওর উপর আর কি শুয়ে আছে, আর ঠিক সেই টাইমে ভালুটা যেটা আর কি ওই সুটেড বুটেড ম্যান সে আর কি আবার প্রবেশ করে, ওই মানে ওর যে ক্লোন সেটার মাথাটা কেটে দেয়, অ্যান্ড একদিন পসিবলি সেটা রোজার মাস ছিল, সবাই সেহি করার জন্য উঠে যায়, অ্যান্ড ওই রকম টাইমে ও ঘুম থেকে উঠে যায় অ্যান্ড দেখে যে এদিকে ওর মতো সাতজন, ওর মতো সাতজন এরকম, আর ওই ভালুটা যেটা আর কি সুটেড বুটেড ম্যান সেটা সে সাতজনের মাথা কেটে দেয়, অ্যান্ড আস্তে আস্তে সব ডিসেবিলেট হয়ে যায়। আর তাছাড়া ভাই বাসার মধ্যে এমনি কিছু ঘটনা ঘটতে থাকে, লাইক ধরেন ফুলের টপ যেটা মানে ছাদের উপর সেটা আজকে এক জায়গায়, কালকে দেখালো অন্য জায়গায়, আজকে রাইট সাইডে কালকে লেফট সাইডে, এটা ভাই চোর যদি কোনো চোর আসে সে নিশ্চয়ই এরকম এদিক ওদিক করবে না, বা কোনো প্রাণী আসলে সেভাবে স্যুট মানে স্যুট করে রাখবে না সবকিছু। তো এরকম আর কি অনেক ছোট খাটো প্রবলেমস হয়, লাইক ধরেন পিসি যে টেবিলে ছিল সেই টেবিল থেকে অন্য টেবিলে চলে যায়, এটা বেসিক্যালি ভাই ঘটা মানে ঘটা খুব উইয়ার্ড আর কি বিষয়টা। তো এরপরে ভাই যে জিনিসটা মানে কন্ট্রাস্ট আসে সেটা হচ্ছে ওর বাবা আর কি একদিন কারে যাচ্ছিল, ওর ড্রাইভার ড্রাইভ কর মানে ওর বাবা ড্রাইভার ড্রাইভ করছিল, তখন ওর ড্রাইভার যে সে হঠাৎ করে গাড়ি অনেক বেশি স্পিড আপ করে, অনেক স্পিড আপ করে, অ্যান্ড ওর বাবা আর কি আস্ক করে ওকে যে কেন স্পিড আপ করলাম, মানে রিজন কি ফাঁকা আছে, তো সে আর কি অনেক টাইপের এক্সকিউজ দেয়। তো বাবা বুঝতে পারে যে নো সামথিং ইজ রং এখানে, কারণ হঠাৎ করে এভাবে উত্তর দিচ্ছে না, একটা উত্তরও কনভিনিয়েন্ট ছিল না। দেন নামার পরে ওকে আস্ক করে ড্রাইভারকে যে বলো তুমি কেন এরকম হঠাৎ করে স্পিড আপ করলে গাড়ির মাঝ রাস্তা থেকে, তো সে বলে যে আসলে স্যার বিষয়টা কেমন ছিল, আমি যখন লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছিলাম দেখলাম নিচে সরি পিছনে আর কি একজন সুটেড বুটেড ম্যান, উনিও দেখছেন ড্রাইভার এরকম সুটেড বুটে ম্যান জাস্ট এখানে এক জায়গায় আছে, এক জায়গায় আছে লাইক পরের সেকেন্ডে সে অন্য জায়গাতে, এরকম আর কি গাড়ির ব্যাক সিটের এইদিকে ওদিকে ঘোরাফেরা করছিল। অ্যান্ড ভাই এইটা তার জানার কোন প্রশ্নই ওঠে না, তার জানার কথা নেই, ইটস ইম্পসিবল ফর দ্য ড্রাইভার টু নো অ্যাবাউট দিস। তো এইটা জানার পর আর কি যে মানে আমার ফ্রেন্ডের বাবা সে আর কি বুঝতে পারে যে না তার ছেলে যে ঘটনাগুলো মানে তার ছেলের সঙ্গে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো হয়তো বা অ্যাকচুয়াল মানে সেটা জাস্ট ইমাজিনেশন না। সো দেন আফটার দ্যাট আমি লোকেশনটার নাম বলছি না, একটা জায়গাতে যাই একটা কবিরাজের কাছে, সে একটা সলিউশন দেয়, সলিউশন বলতে একটা নিম পাতা রস বা সামথিং লাইক দ্যাট একটা কিছু দেয় আর এর ভিতরে কিছু পরে ফু দেয়, ওইটা খাওয়ার পর আর আল্লাহর রহমতে উনি এখন মানে আমার ফ্রেন্ড এখন ঠিক আছে, যদিও তার সাথে কিছু কিছু ছোটখাটো ঘটনা ঘটে, বাট এই টাইপের ঘটনা আর ঘটেনি।
ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা বাবু ভাইয়ের কাছে যাব, তবে তার আগে আমরা দেখছি বেশ কিছু আমাদের এখানে অনেকে লিখছেন, সারা সপ্তাহ এই দিনটার জন্য অপেক্ষায় থাকি, লিখেছেন আরিয়ান অর্ণব, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আছেন তৌকির আহমেদ, এবং আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমরান খান, এবং তিনি মুন্সীগঞ্জ থেকে শুনছেন। বিশ্বজিৎ কর্মকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফাহিম, এছাড়াও মোহাম্মদ সাইফ আমাদের সঙ্গে আছেন, নুসরাত শিমুল আমাদের সঙ্গে আছেন, অনেক দিন পর ভোটাফ্রম শুনছেন, ওয়েলকাম ব্যাক নুসরাত, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে আবারও পাব। তৌসিফ আমাদের সঙ্গে আছেন, তৌসিফ মাহমুদ, এবং আমাদের সঙ্গে আছেন স্বাধীন, এছাড়াও কাজী রাজন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হৃদয় খান, এবং আজকে প্রথম তিনি লাইভ দেখছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি যে অচিনপুরের রাজপুত্র আমাদেরকে লিখেছেন, আমাদের সাথে তৌসিফ আকাশ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নূর আলম শান্ত, এছাড়া আমাদের সঙ্গে আছেন নাহিদ ইসলাম, আমাদের সঙ্গে আছেন এমডি সাকিব, এছাড়াও আমাদের রায়ান ফেরদৌস আমাদের সঙ্গে আছেন, হাফিজুর রহমান আমাদের সঙ্গে আছেন, মারুফ হাসান আমাদের সঙ্গে আছেন, এম ডি আসাদুল ইসলাম ইসমাইল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এ আর বাবু সহ আরো 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 অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা অনেকের কাছ থেকেই কথা শুনি যে আমরা একটা ঘটনার পরে একটু টাইম দিলে তারপরে নেক্সট ঘটনায় গেলে আপনাদের সুবিধা হয়, মানে একটা ঘটনার রেশ থাকতে থাকতে মানে ওইটা নিয়ে একটু আলোচনা করলেও বেটার হয়। তো আপনারা অবশ্যই সেই ব্যাপার নিয়ে কিন্তু যে ঘটনাটা হয়ে যায় সেই ঘটনাটা হওয়ার সময় আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারেন, আপনারা সেই সম্পর্কে জানতে চাইতে পারেন, এটা কিন্তু আগে খুব বেশি হতো, আশা করছি এখনো হবে, সেটা নিয়ে কথা বলতে পারি। যেমন বাবু আপনার যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা বললেন, এই যে এই ভদ্রলোককে যে কষ্ট দেয়া এবং দেখা যায় যে ব্ল্যাক ম্যাজিকের প্রত্যেকটার পেছনে একটা অসৎ উদ্দেশ্য থাকে, তাই না? মানে ব্ল্যাক ম্যাজিক কখনো কি সৎ উদ্দেশ্যে কখনো হয়েছে এরকম শুনেছেন কখনো?
সেটাই তো ব্ল্যাক,
সেটাই
ব্ল্যাক। অ্যাকচুয়ালি ব্ল্যাক ইজ নট ইন এ গুড সেন্স, মানে আসলে ব্ল্যাক যেখানে বলা হচ্ছে যে কালো জাদু, মানে কোনো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা নেই আর কি যেটা।
এবং সবচেয়ে বড় কথা যে দুজনেরই সমান ক্ষতি হয় এটাতে, যিনি সাফার করেন তত ক্ষতি হয়।
আমার মেজোমামা একজনের সাথে দেখা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে। তো সেই লোক আপনার মনসা দেবীর মন্দিরে বসে সবসময় সাধনা করতো আর কি। তো সেই লোক আমার মামাকে বলেছিল যে এটা করলে তো জীবন শেষ, এবং তিনি কয়েকজন ব্যক্তির নাম বলছিলেন আমার মামাকে যে এরকম কিছু ম্যাজিশিয়ান আছে যাকে বাংলাদেশে অনেকে চিনে। তো সেগুলো আমি বলবো না, আমার মামাকে বলেছিল যে এরা সবাই মৃত্যুর পর তাদের চেহারা বাদরের মতো হয়ে যাবে, তার কথা। এবং সে আমার মামাকে দেখাইছিল তার মুখ বের করে, পুরো মুখের ভেতর কালো হয়ে গেছে। তো বলতেছে আমি ব্ল্যাক ম্যাজিক করতে করতে আমার মুখের মধ্যে এরকম কালো হয়েছে এবং আমি জানি আমার স্থান কোথায়।
কিন্তু আচ্ছা, তার মানে এখান থেকে ফেরার কোন উপায় আছে?
অবশ্যই না, অবশ্যই না। এখন এটা তো ধরেন যে সৃষ্টিকর্তা পরম করুণাময়, উনি যদি কাউকে মাফ করে দেয় কারো কার ক্ষমা কাকে কখন করে আল্লাহ জানে, আমরা জানি না।
না, আমি বলছি সেটা তো হতেই পারে, সেটা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের ইচ্ছা। আমি বলছি যে কেউ যদি ফিরতে চান তাহলে সুস্থভাবে ফেরাটা কখনো সম্ভব না, মাফ পেলেন কি না পেলেন সেটা আমরা বলতে পারি না।
এটার থেকে সবচেয়ে সুন্দরভাবে আমরা দেখতে পাই যে একটা আপনার গ্রাফিক নোভেল থেকে এসেছিল গোস্ট রাইডার
মুভি,
খুব সুন্দর করে দেখানো হয়েছে নো ওয়ে ব্যাক। আরেক জন ডেভের একটা ছবি ছিল নাইন্থ গেট,
কিন্তু
শেষে দেখায় যে হোল থিং ইজ লাইক এ ডিসেপশন।
একদম সত্যি তাই, এবং এটা হচ্ছে মানে একদম মানে এটা তো কোনো এক্সিট নাই আর কি। হ্যাঁ, মানে একদম এখানে একদম গেলেন তো আটকায় গেলাম এরকম একটা ব্যাপার। সো আমরা এই ব্ল্যাক ম্যাজিক
জিনিস বলি আসলে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত, যে আপনার আমাদের সাথে মূল ক্ল্যাশটা, উই হিউম্যান বিং এর সাথে মূল ক্ল্যাশটা হচ্ছে শয়তানের, শয়তান ইবলিস এন্ড হি ইজ এ জিন, হি ইজ দ্য লিডার অব দ্য জিন, জিন্না তাদের সবচেয়ে মানে খারাপটা, জিনের মধ্যে ভালো কাইন্ড আছে, সবচেয়ে খারাপটা হচ্ছে ওই ইবলিস এবং ইবলিসের ফলোয়ার্স। ওরা কিন্তু পসিবলি ওরা কখনোই মানুষকে পছন্দ করেনি, এবং সৃষ্টির শুরুতেই আদম আল ইসলামকে সে হিংসা করছে,
অমান্য
করছে, আল্লাহর আদেশ অমান্য করছে, মানুষকে হিংসা করছে, এনভাইটে তার শুরু। তো সে কখনোই কিন্তু মানুষের ভালো চাইবে না। কেউ যদি মনে করে যে আমি ব্ল্যাক ম্যাজিক করে আই উড গেট সামথিং আউট অফ হিম,
দ্যাটস নট পসিবল,
বিগেস্ট ডিসেপশন, বড় ডিসেপশন তার জন্য।
সো আমরা এই ব্ল্যাক ম্যাজিকে যেহেতু এত কথা হচ্ছে, ছোট্ট আরেকটা ব্ল্যাক ম্যাজিক ঘটনা শুনতে পারবো? আমাদের হাতে বেশ কিছু সময় আছে, আমরা শুনে ফেলতে পারি। কিন্তু
এটা খুব ছোট ঘটনা আসল ভাই, আমি জানতাম যে আমাদের অনেক আগে শুনেছিলাম আর কি, আমাদের এক খালার কাছে, যে ওই সে যেখানে থাকতো গ্রাম্য অঞ্চল, এবং সে মানুষকে ই দিত আপনার ওই যে টোটকা দিত আর কি গ্রামে বসে, এবং এই টোটকাটা সে ভালোভাবে দিত না, মানে ওই যে নামাজ কালাম পড়ে যে দেয় মানুষ একটু দোয়া দেয় এটা এটা না, সে দেখা যেত যে কাউকে মানে বিভিন্ন পন্থা বলে দিত, হ্যাঁ এটা করো, অমুক জায়গায় এটা ছিটায় আসো, অমুক জায়গায় মানে এরকম করতো আর কি। এবং এই কারণে কিন্তু সেই মানুষটাকে সবাই ভয় পেত ওই জায়গায়। হ্যাঁ,
আচ্ছা।
তো সে থাকতো যেখানে, সে পাশেও কেউ থাকতো না আর কি। তো জিনিসটা হচ্ছে বাসাটা ছিল তার একজন তার কাছাকাছি যে নেইবার সবচেয়ে, তার বাসাটা আনলাকিলি হয়ে গেছিল যে তার মানে একদম মানে একটা বেড়ার পর একটু জায়গা তার পরিবাসা।
আচ্ছা,
তো হয় কি, এবং সে অনেক ওই রাতের বেলা এটা সেটা করতো, গান গাইতো কিরকম সুরে, হ্যাঁ, এবং মানে অনেক উদ্ভট উদ্ভট জিনিস করতো যেটা নাকি মানুষের কাছে খুব ভালো না, এবং পাশের বাসা যে থাকতো সেটাও লাইক করতো না আরকি। সে কষ্ট করে থাকতো, সেও গরিব মানুষ, তার থাকার জায়গা নিয়ে ওখানে থাকতে হবে। তো একদিন সে এরকম দেখে রাতের বেলা আপনার ওই ই করতেছে ওই বাসার থেকে, পাশের বাসার থেকে খুব মানে বিলাপের মতো শব্দে সাউন্ড করতেছে, কানতেছে, হ্যাঁ, মানে খুব মানে রিডিকুলাস, মানে বিড়াল যেরকম আপনার রাতে গভীর রাত অনেক সময় কানলে যেরকম হয় সেরকম। এখন গ্রামে কিন্তু এই 7টা-8টা যখন বাজে, মানে তখনকার সময় আমি আমি যখন শুনছি তখন আমি ধরেন মানে আমার বয়স তখন 12-13 বছর এরকম হবে, তো ইটস বিন লাইক লট অফ টাইম, লাইক মোর দেন এ ডিকেড। তো সেই সময় আপনার এরকম মানে গ্রামে রাত হয়ে যেত, তো এরকম যখন শব্দ শুনতেছে পাশের বাসার সে মানুষটা, সে আর ভয়ে যায় নাই, বুঝছেন, সে দেখতেছে কি করতেছে, আজকে এরকম ঘোঙা ঘোঙা কানতেছে কেন, এই সেই, আবার বলতেছে আয় আমাকে নিয়ে যা, কি কি বলতেছে এরকম কিছু। তো সে চুপ করে আসে, পরদিন সকালবেলা আপনার ই আসছে, ওই মানুষজন আসছে, সে বলতেছে, তাকে বলতেছে যে তোমার বাসার পাশের যে এই মহিলাটা ছিল তাকে যে এখানে বাসায় পাওয়া যায় নাই, তাকে মনে হয় কে ছিঁড়ে খুঁড়ে ফেলছে।
আচ্ছা,
বলছে কোথায় ছিঁড়ে খুঁড়ে ফেলছে, আমি তো রাত্রেবেলা তার অনেক শব্দ শুনতে পাচ্ছি, তুমি যাও নাই কেন, বলে যে আমি যাই নাই কারণ সে ভয় লাগে তারে দেখলে, আমি কখনো তার পথ মারাই না, বলছে তাকে তো ওখানে ওই যে বিলের কাছে পাওয়া গেছে।
আচ্ছা,
এরকম ছেঁড়া করা অবস্থা, মনে হয় যে তাকে ছিঁড়ে ফেলছে কেউ, এরকম একটা পিচ্ছিরি অবস্থা।
আচ্ছা,
তো সে শুনে মানে বেশ গায়ে কাটা লাগছে, যেরকম আমি তার আওয়াজ শুনলাম আর কখন ছিল করলো। তো নেক্সট দিনও দ্য ফলোয়িং ডেতে সে এরকম সন্ধ্যার সময় সন্ধ্যা হয়েছে, রাতের বেলা এরকম করেছে, সে যখন শুতে গেছে সে শুনতেছে আবার ওই পাশের থেকে ওরকম মানে ওরকম শব্দ আসতেছে, এবং রাত যত গভীর হচ্ছে এরকম শব্দ বাড়তেছে, কান্নাকাটি বা হুর একটা শব্দ এটা বাড়তেছে। এবং একটা সময় সে দেখে যে তার যে ঘরের যে দরজা, সে চুপচাপ শুয়েছিল রাসেল ভাই একটা চকির ভেতরে, সে দেখতেছে তার ঘরের দরজার ভেতরে মনে হইতেছে একটা মহিলার অবয়ব, হ্যাঁ মহিলার অবয়ব। তো ঢুকে সে ওই আপনার ওর তার সামনে আসতেছে আর কি, এসে বলতেছে যে আমার অনেক যন্ত্রণা, আমারে বাঁচা, আমারে বাঁচা, এরকম বলতেছে। তো সে যে শুয়েছিল সে ভয়ে আপনার চিৎকার করে দোয়া পড়ে উঠছে, দোয়া পড়ে লাফতে উঠে গেছে, উঠে দেখতেছে যে আর কিছু নাই,
আচ্ছা
শব্দটাও নেই। তো উনি আপনার ওখান থেকে কোনো মতে রাত পার করছে, পার করে পরের দিন ওখানকার যে মুরব্বী আছে তাদেরকে বলছে ডেকে যে এরকম আমি এরকম রাতে দেখলাম ও তো নাকি মরে গেছে, ওকে কি করছে এই সেখানটা। তখন ওই মুরব্বী বলতেছে যে ওর সাথে কিছু ছিল খারাপ কিছু, ওতে এগুলো করতো এবং ওকে এসে জ্বালায়, সেগুলো এসে তোমার এখানে জ্বালায় দিছে, তুমি তোমার বাসাটাকে বন্ধ করে দাও। তো তখন উনি গ্রামের হুজুর এনে ওনার বাসাটাকে বন্ধ করে দেয়, আর ওই যে নাকি থাকতো যে এগুলো করতো সেই মহিলার বাসাটা আপনার পরবর্তীতে ওই তার কোন ওয়ারিস না পেয়ে মনে হয় কেউ ই করে নেয় আর কি, ডিফারেন্ট ভাবে ই করে ফেলে।
ওকে, সো এটা হচ্ছে স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই, আমরা উইল গেট ব্যাক টু ইউ আবার যদি সম্ভব হয়। এখন একটা ছোট বিরতিতে যাব আমরা, এবং আমরা বিরতির পরে আবারও ফিরে আসব, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। এবং আমরা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলছি, আপনাদের যদি এরকম ফ্যামিলিতে কেউ ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত বা কেউ যদি সাফারার থাকে বা কেউ যদি ব্ল্যাক ম্যাজিকের সাথে কোনোভাবে রিলেটেড থাকে, ডেফিনেটলি আমাদেরকে জানাতে পারেন। এবং কিভাবে জানাবেন আমাদেরকে, আপনারা ইমেইল করে সেই ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমাদের ফেসবুক পেজ আছে, এবং এই ফেসবুক পেজে দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু সরাসরি কমিউনিকেট করতে পারেন এবং চাইলে আমাদের সাথে কথাও বলতে পারেন। আপনাদের যেটা করতে হবে সেটা চলে যেতে হবে www.facebook.com/radio40 অথবা www.facebook.com/bhutfm.russell, যেখানে আমাদের একটা পোস্ট আছে যে, এবং আমরা কিছুক্ষণ আগে লাইভে ছিলাম আমাদের শো শুরু করার কিছুক্ষণ আগে, সো সে লাইভ ভিডিওটা আপনারা সেখানে দেখতে পারবেন। আশা করছি আপনাদের সঙ্গে কথা হবে, এবং আপনার সাথে চাইলে আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তার সাথে ফোনে কথা বলতে চাই। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও 40 অ্যান্ড ডোন্ট স্টপ দ্য 40
এক্সক্লুসিভলি অন fusionbd.com।
ভূত FM, the night comes alive with Gramophone.
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও 40.4 FM। আর এই মুহূর্তে আমরা আবারও ঘটনায় ফিরে যাচ্ছি। আমার কাছে একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি পড়তে চাই আমি না একদম মানে জাস্ট এই ঘটনাটা আমাকে বেশ ভালোই লেগেছিল। ঘটনাটা পড়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে খুলনা থেকে আমাদের একজন লিসনার এটা পাঠিয়েছেন, তো তিনি যেভাবে লিখেছেন সেভাবে আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সকল লিসনারদের সালাম জানাই, আশা করি আল্লাহ রহমাতে ভালো আছেন, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আমি আনাম, খুলনা বানরগাতি বাজার এসএস কলেজ রোডে থাকি। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা নিউ ইয়র্কের একটি ভিলেজে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি এক্স্যাক্টলি স্থানটার নাম উল্লেখ করলাম না। ঘটনাটি শেয়ার করেন আমাদের সাথে আমার ছোট আন্টি, যিনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন। তিনি এই ঘটনাটি ওখানকার এক স্থানীয় নেইবারের কাছ থেকে কালেক্ট করেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 1963 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি দুটি যমজ মেয়েকে নিয়ে নিউ ইয়র্কের একটি ভিলেজের কোন একটা স্থানে বিশাল কটেজ ছিল, যেখানে এক মহিলা তার দুই মেয়েকে নিয়ে থাকত, তার হাজব্যান্ড, ও দুই মেয়ের জন্মের এক মাস আগেই মারা যান, ফলে মহিলার উপর প্রচন্ড মানসিক চাপ আসে। তারপর দুই মেয়ে জন্ম নেয়, একজনের নাম লুজিয়া আর একজনের নাম লুফোজা। তাদের জন্ম একটু অস্বাভাবিক ছিল, যেমন তারা জন্ম থেকেই বোবা, তারা কথা বলতে পারত না, এবং তাদের অন্যদের থেকে তারা একটু ডিফারেন্ট ছিল। তাদের খেলাধুলার ধরন ছিল ভিন্ন রকমের, খুব অদ্ভুত ধরনের সব খেলা খেলত, যেমন করিডোরের গ্রিলে ধরে উল্টো হয়ে ঝুলত, তারপর তারা কটেজের ছাদের রেলিং এর ওপর দিকে উপর থেকে নিচের দিকে পা ঝুলিয়ে পুতুল বিড়াল এইসব কোলে নিয়ে বসে থাকত। তারা বেশ অদ্ভুত রকমের পুতুল তৈরি করত যা একদম ভিন্ন ধরনের ছিল। এভাবে ৬ বছর কেটে যায়। তারা একটু বুঝতে শেখে, তখন তাদের সাথে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটে যায়। তারা দুই বোন লুজিয়া এবং লুফোজা, এদের মধ্যে দুর্ঘটনাবশত লুফোজা মারা যায়। তারপর থেকে ওই কটেজে নানান ধরনের অদ্ভুত অদ্ভুত সব ঘটনা শুরু হয়। লুফোজার মৃত্যু ছিল একদম অস্বাভাবিক। তারা দুই বোন তাদের কটেজের ছাদে খেলার সময় লুফোজা সেই ছাদ থেকে নিচে পড়ে যায় এবং একটা ত্রিশূল টাইপের কিছু একটার ওপরে পড়ে, যা তার শরীরে বিদ্ধ হয় এবং সে মারা যায়। এই থেকে তাদের মা আর মানসিক চাপ সহ্য করতে না পেরে মেমোরি লস করেন, আর তার বোন লুজিয়া তার পর থেকে সবসময় আপসেট থাকত, কেননা তার একটাই খেলার সাথে এবং একটাই বন্ধু ছিল তার বোন। কিন্তু ঘটনা এর পর থেকে শুরু হয়। তাদের বাসায় যে দারোয়ান ছিল তিনি প্রায় অদ্ভুত জিনিস দেখতে পেতেন। তিনি দেখতে পেতেন তাদের সেই দুই বোনকে একসাথে খেলা করতে প্রায় দেখতে পেতেন, এবং করিডোরে তারা উল্টা হয়ে ঝুলত, দুই বোনকে দেখতে খুব ভয়ানক লাগত। তাদের পা দুটো থাকত ওপরের দিকে এবং মাথা থাকত নিচের দিকে এবং চুলগুলো সব নিচের ফ্লোরে থাকত। এছাড়াও তিনি শুনতে পেতেন তাদের মা তাদের দুই বোনের নাম ধরে ডাকতেন। এই সব দেখে দারোয়ান খুব অবাক হতো এবং সে খুব ভয় পেত, এবং তারপর সে ওইখান থেকে বেশি দিন ডিউটিতে ছিল না এবং ডিউটি ছেড়ে সে চলে যায়। এবং লুফোজার মৃত্যুর 3 বছর পর, মানে লুফোজার 9 বছর যখন হয়, তখন ঘটনাটি আরো অদ্ভুত হয়ে ওঠে। সেই একই মর্মান্তিক ঘটনা ঘটে যা ঘটেছিল তার বোন লুফোজার সাথে। লুজিয়াও একই স্থানে একইভাবে একই ওই ত্রিশূল আকৃতি জিনিসটির উপরে পড়ে প্রাণ হারায়। এর কিছুদিন পরে হঠাৎ করে তাদের মা কটেজ থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না, এবং সে আজ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে কোথায় গেছে, কিভাবে গেছে, তাও কেউ জানে না। এবং এর পর থেকে কটেজে আর কেউ যেতে পারত না, কেউ গেলেও তারা বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে পেত। কেউ যেন ঘরের ভেতর থেকে দৌড় দিল কিন্তু কিছু দেখতে পেত না, বিড়ালের আওয়াজ শুনতে পেত কিন্তু কোনো বিড়ালকেই দেখতে পেত না, তারপর সেই করিডোরের গ্রিলের আওয়াজ শুনতে পেত, মনে হতো কেউ যেন শক্ত কিছু একটা আঘাত করছে। এছাড়াও সব থেকে অদ্ভুত যে ঘটনাটা ঘটত সেটা হল যে অনেকেই দেখতে পেত যে ত্রিশূলে তাদের মৃত্যু হয়েছিল তার কাছ থেকে ত্রিশূলটি তারপর থেকে কেঁপে কেঁপে উঠত। এছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম তারা ফেস করত, ওইখানে কেউ যাওয়ার সাহস পেত না। এরপর থেকে সরকারিভাবে স্থানটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এই ঘটনাটির কোন ব্যাখ্যা আমার কাছে নেই। কেন বা কি কারণে তাদের পরিবারের সাথে এত বড় একটি মর্মান্তিক ঘটনা ঘটল আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই জানাবেন। তো এই ছিল ঘটনা এবং সেই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আনাম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা চলে যাব আবার আমাদের নতুন একজন অতিথি জয়েন করেছেন তার কাছে এবং তার ঘটনাটা আমরা শুনবো আপনার কাছ থেকেই। আপনার নামটা প্লিজ প্রথমে একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
আমি তাসিন, দিনাজপুর থেকে এসেছি।
ওকে তাসিন, অনেক 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 দূর থেকে এসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে এসে জয়েন করার জন্য। আমরা আপনার ঘটনায় চলে যাই।
আমার ঘটনাটি হচ্ছে 2014 সালের, আমি যখন এইচএসসি দিচ্ছিলাম।
ওকে,
তো ম্যাথ পরীক্ষার আগের দিন এই ঘটনাটি হয়েছিল। আমার রাত জেগে পড়ার অভ্যাস ছিল, আর তো এক্সাম রাত জেগে তো পড়তেই হয়। আর হচ্ছে আমি ঘটনা শুরুতে আমি আগে আমার বাসার ডিসক্রিপশনটা দিয়ে দিই। বাসার হচ্ছে ফার্স্টেই আমার প্যারেন্টস এর রুম, তারপর আমার রুম, ওয়াশরুম, ওয়াশরুমের সামনে হচ্ছে আমাদের বারান্দা এবং বারান্দার পাশে আর একটা রুম।
আচ্ছা,
তো ম্যাথ পরীক্ষার রাতে যখন আমি পড়ছিলাম, একসময় ওয়াশরুমে গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। তো ওয়াশরুমে ফ্রেশ হতে সময়ে দেখি যে আমার পায়ের নিচ দিয়ে একটা সরসর শব্দ হচ্ছে।
আচ্ছা,
আমি যখন সেটা খেয়াল করি এটা কি, তখন দেখতে পাই যে একটা সাপ আমার পায়ের নিচ দিয়ে আমার ওয়াশরুমের গেট থেকে বেরিয়ে বারান্দার এদিকে আসতেছে।
আচ্ছা,
আমি বের হয়ে আমার হচ্ছে ওয়াশরুম বারান্দার সাথে যে গেট আগে সেই গেটটা লাগাই, কারণ হচ্ছে সাপটা রুমের ভিতর ঢুকে গেলে তো বেশি প্রবলেম, আর সাপটার সাইজও অনেক বড় এবং মোটা ছিল। আমি আমার রুম লক করে আমার প্যারেন্টস এর রুমে যাই, তাদেরকে ডাকি, বলি যে বারান্দায় এরকম একটা সাপ, কি করা যায়। তো আব্বু আমি দুজনই হচ্ছে বের হই এবং আমাদের খাটের নিচে রড ছিল সে সময়, ওই দুজন রড এবং আব্বু একটা চাকু নিয়ে বের হয় সিম্পলি। তো সাপটা জাস্ট একদম নর্মাল ছিল, মানে কোন সে মানে কামড় দেওয়া বা এক্সেট্রা কিছুই করতেছিল না, জাস্ট নর্মাল। আব্বু বলে এই সাপকে মারা যাবে না, জাস্ট নর্মালি আমরা এটাকে আগায় দিই অথবা কোনোভাবে হোক এটাকে বাসা থেকে বের করি।
আচ্ছা,
তাহলেই হয়ে যাবে। তো ভাইয়া, ওয়াশরুমের মধ্যে আমাদের তেমন কোনই বড় কোনো গর্ত বা এমন কিছুই ছিল না, ইভেন সে আসলো কিভাবে সেটাও আমরা মানে কোনোভাবে বুঝতেছিলাম না। তো যেহেতু সেটা ওয়াশরুম দিয়ে এসেছে, আমরা চিন্তা করছি যে ওয়াশরুমের দিকেই তাকে ঠেলে দেওয়া হোক। তো রড দিয়ে যখন সাপটাকে জাস্ট সিম্পলি ভাবে আমরা ওয়াশরুমের দিকে আগাচ্ছি এবং সেও সিম্পলি এগিয়ে যাচ্ছে, কোনো মনে করেন যে সাপের যে একটা স্বভাব যে ব্যাক করে ঠকরানো অথবা এইসব কিচ্ছু না, জাস্ট সে চলে যাচ্ছে। আর সাপটা যেহেতু অনেক মোটা ছিল, সে হচ্ছে যাচ্ছে অনেক ধীরে ধীরে। কিন্তু ওয়াশরুমের
সাপের একটা ডিফারেন্ট কালার ছিল,
ডিফারেন্ট কালার ছিল, সেটা হচ্ছে আপনার হচ্ছে লাল কালো টাইপের, মানে একটা চকমকে কালার যেটাকে বলা হচ্ছে
লাল এবং কালো, রাইট?
যখন ওয়াশরুমের সাপটার অর্ধেক মনে করেন যে একটু বাকি আছে, কিন্তু সেই সময় সাপটা এত দ্রুত গেল যে চোখের নিমিষেই আমাদের মানে গায়েব, একদম শেষ, ভ্যানিশ হয়ে গেল। আমরা ওয়াশরুম খুঁজলাম, এমনকি বাসার পিছনেও আমরা টর্চ নিয়ে খুঁজলাম দুজনে এত রাতে, আব্বু আর আমি, কিন্তু সাপের কোনো কিছুই পেলাম না। পরে বলল যে এই সাপ যেভাবে আসছে সেভাবেই গেছে, ওই নিয়ে আর টেনশন করার কোনো দরকার নেই। আর ভাইয়া বলে রাখি যে আমাদের বাসায় অনেক আগে থেকে প্রচন্ড সাপ দেখা যায়, মানে কি সাপ, সব ধরনের সাপই প্রায়ই আসত
এবং এখনো সেটা আছে।
এখনো বলতে আমি যখন বাসায় গেছি এইবারও আমি দেখি।
এবং এই সাপগুলো যে আপনারা দেখেন, এই সাপগুলোর সাথে মানে সাপ তো থাকতেই পারে একটা জায়গায় বা আপনাদের বাসার ওইখানে যদি জঙ্গল থাকে বা কোন একটা কারণে, এই যে সাপটা আপনি দেখেছিলেন যে মিলিয়ে গেল আপনি বললেন, আপনার কাছে কেন মনে হচ্ছে যে এই ঘটনাটা নর্মাল না, বা এই যে সাপগুলো দেখছেন এগুলো নর্মাল না, কেন মনে হচ্ছে?
আসলে ভাইয়া এটা নর্মাল না, কারণ এত বড় একটা সাপ এত দ্রুত কিভাবে যাবে এবং কোন দিক দিয়ে যাবে? ওয়াশরুমে তো কোনো অত বড় কোনো এর যাওয়ার কোনো রাস্তা নেই যে যাবে। আর সেকেন্ড ঘটনাটা হচ্ছে ভাইয়া, সেকেন্ড কথা হচ্ছে আমাদের বাসায় মানে শুনছি যে হচ্ছে সাপে আমাদের বাসাটা সাপের স্তূপের নিচে মানে উপরে, ঠিক আছে, এখানে আগে সাপের বাসা ছিল সেটা অনেকেই বলে এই জায়গাটায়, কারণ এই জায়গাটা আগে জঙ্গল ছিল, আমাদের বাসাটাই ফার্স্ট, সো সাপ দেখা যায় সেটা নর্মাল। কিন্তু এত বড় সাপ আসে এবং গেল কিভাবে? আর এই সাপগুলো কখনো আমাদের ক্ষতি করতো না, জাস্ট আসতো, দেখা দিত, আবার এদেরকে যদি মনে করেন যে নর্মালি চলে যেত, কখনো মারতেও হতো না বা কখনো না, ইভেন মাথার উপর আমার নিজের পায়ে অনেকবার সাপ পেঁচায় ধরছে, একবার তো আমার নিজের পায়ে সাপ পেঁচায় ধরছিল, কিন্তু কোনো কিছুই করেন, ইভেন আব্বুর মাথার উপরও সাপ পড়ছে, হাত থেকে ফেলে দিছে, মাথা থেকে ছটকায় ফেলে দিছে,
কিচ্ছু করে নাই,
কিচ্ছু করেনি, সে চলে গেছে আপন মতো।
সো আপনার মনে হয় যে এই সাপগুলো ঠিক নর্মাল সাপ?
নর্মাল সাপ না, কারণ আমরা যখন
আচরণও সেরকম,
আচরণও সেরকম না, কারণ আমরা যখন হচ্ছে হুজুরদের সাথে এই ম্যাটারে কথা বলছি, সে বলছে তারা আসতেছে, দেখতেছে, চলে যাচ্ছে, যাইতে দাও, তাদের কোনো ক্ষতি করিও না, তোমরাও তাদের কোনো ক্ষতি করো না, তারাও তোমাদের কোনো ক্ষতি করবে না।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং এরকম আমরা শুনেছি যে সাপের শুধু না, আমরা আমরা শুনেছি যে বেশ কিছু রূপ নিতে পারে এরা, এবং তাদের মধ্যে জিনদের কথা আমরা বলছি, এবং সেটার মধ্যে একটা মনে হয় সাপ, তারপরে কুকুর, তাই না? এই সমস্ত রূপ নেয় বোধ হয়, তাই না বাবু ভাই? হ্যাঁ
হ্যাঁ,
একদম স্কর্পিয়ন, এই সমস্ত জিনিসগুলো। হ্যাঁ, এবং তারা এটাতে চেঞ্জ করে ফেলতে পারে নিজেদেরকে যে কোনো সময় তারা তাদের পছন্দ মতো। আপনার আমার চেহারাও নিতে পারে, সেটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং বা ইন্টারেস্টিং থিং হচ্ছে সেটাই। এবং আবার একেবারে অদৃশ্যও থাকতে পারে, সেটা আরেকটা কাইন্ড, সেটাই তো। এই জিনিসগুলো খুবই অদ্ভুত। আমরা যেরকম যেহেতু মানে আজকে আপনাকে বলছিলাম আগে থেকে যে ব্ল্যাক ম্যাজিকে থাকবো, আবার একটু ব্ল্যাক ম্যাজিকে যেতে চাচ্ছি, আছে নাকি কিছু? তাহলে আমরা আমরা তাহলে অন্য কোনো ঘটনা শুনি, তারপর আমি আমি একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনায় যাব।
রিসেন্টলি যেটা মনে পড়ছে রাসেল ভাই, যেটা যে কারণে বলতে চাচ্ছি, আমি এই তো দুই দিন আগে শুনলাম ঘটনাটা। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমি প্রায় আগে অনেকের কাছে শুনতাম যে কক্সবাজারের যে রাস্তাটা, যে আপনার এবং এখানে স্পেসিফিকলি বুড়ি দেখা যায়,
দেখা যায়। আমি থামাতে বলে, গাড়ি থামাতে বলে,
যেও কিন্তু আপনাকে আমি একবার বলছি রাসেল ভাই অনেকে বুড়ি দেখছে এখানে। তো গত দুই দিন আগে আমাকে একজন বলল, হ্যাঁ, যে মানে আমাদের একজন আপনার কো ওয়ার্কার আর কি, সে বলল যে তারা ঈদের ছুটিতে কক্সবাজার যাচ্ছিল। তো ওর নাম হচ্ছে ফারিন, বলল যে ওদের যে গাড়িতে করে যাচ্ছে সে ড্রাইভার যে আছে, সে বলল যে এখানে কিন্তু রাস্তাটা ভালো না, তুমি কিন্তু একটু সাবধানে থাকো, কেয়ারফুলি থাকবা, রাস্তাটা ভালো না। তো বলছে কেন চাচা এখানে ভালো না, কেন, কি আছে? বলে না, এখানে অনেক সময় অনেকে দেখে যে এই গাছের উপরে কোন বুড়ি পা ঝুলায় বসে আছে অথবা রাস্তায়। তো শোনার পরও মানে খুব
সিরিয়াসলি নেওয়ার মতো কথা না, আসলে এই টাইপের জিনিসগুলো একটু ফানি লাগে, কিন্তু
ফানি, বাট সে কিউরিয়াস ফিল করছে ব্যাপারটাতে, আসলে ঘটনা কি। তো সে নাকি আপনার মূলত গাছের কথা যখন শুনছে, সে গাছের দিকে তাকাইছিল যে কোনো গাছের উপরে কোনো বুড়ি বসে থাকতে থাকে কিনা। তো হঠাৎ করে এর মধ্যে নাকি মানে অনেকক্ষণ যাওয়ার পর গাড়িটা খাচ করে ব্রেক করছে জোরে, কি হয়েছে তখন তাকায় দেখছে, সে নাকি দেখছে মানে মানে সি সোয়ার করে বলছে, দেখছে রাস্তার সামনে দিয়ে একটা বুড়ি চলে গেছে, এবং বুড়িটার কালার
মানে আরো অনেকেই দেখেছে না, শুধুমাত্র উনি
দেখেছেন, সে দেখছে, এবং তার একটা খালা ছিল, সে মানে দেখছে, সে খুব দ্রুতই দেখছে আর কি, এবং বুড়িটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে রাস্তার ওই পাশে, তাকে দেখা যায়নি। এবং মোটামুটি ও দেখছে যেটা, অবশ্যই আমি চেহারাটা ঠিক মতো দেখতে পাইনি, যেটা দেখছি যে তার গায়ে কাপড় ছিল, কাপড়ের এক্সাক্ট কালার আমি বলতে পারতেছি না, বিকজ হেডলাইট পড়ছে, আর হাতে একটা লাঠি ছিল। আমি কিন্তু শুনে খুব স্টান হয়েছি, কারণ আমি এই পর্যন্ত অনেক মানুষের কাছে বুড়ির কথা শুনছি, আমি নিজে কক্সবাজার দিয়ে ঘোরাফেরা করেও মানুষের কাছে শুনছি,
এবং ওইখানকার স্থানীয়দের কাছে,
স্থানীয়দের কাছ থেকে। এবং এইটা আমার কাছে এই চাক্ষুষ একজন থেকে সে মানে সোয়ার করে বলতেছে যে ভাই আমি তো আপনাকে
নিজের
চোখে দেখছি, আমি জিনিসটা
মানে একদম উইটনেস, মানে এরকম চোখের সামনে কিন্তু আসলে মানে
এই যে এরপরে যেটা হয়, ওদের গাড়ি যখন আবার রওনা দেয়, ড্রাইভার দোয়া দরুদ পড়ে রওনা দেয়, এরপর নাকি ওরা রাস্তায় কোনো গাড়ি দেখে নেই, মানে ওদের সাথে আর কোনো গাড়ি ওরা দেখতে পাচ্ছিল না, মানে দেয়ার ওয়ার নো কার্স, রাস্তাটা পুরো এমটি ছিল। ওরা বলে যে গাড়ি কিছু দেখে নাই, বাট যখন তারা একটু আলো ফুটছে বা আজান দিচ্ছে এরকম সময় সেক্টর সিটিতে, মানে একটা ছোট গ্রামের বাজারের মধ্যে জায়গায় থামছে গাড়ি নিয়ে,
ও আচ্ছা ইটস হাইওয়ে, সো অবশ্যই গাড়ি থাকার কথা, আরো অনেক গাড়ি থাকার কথা।
ওরা দেখতেছে যে আরো গাড়ি পাস হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, বাস যাচ্ছে
আজানের পরে, দেখছে
জিনিসটা কিন্তু খুবই একটা আজব জিনিস রাসেল ভাই, মানে
এবং
যদি একটা ক্লু দেই, আমরা ভূতে ফিল্ম থেকে মনে হয় আপনাদের সাথে একটা শো করতে গিয়েছিলাম আমরা, সেটা ছিল ঢাকার কাছেই কোথায় জানি, প্রথম শোটা আমাদের ওখানে, কিন্তু যখন রেকি করতে যাই রাসেল ভাই আপনার সাথে আমিও গিয়েছিলাম, একটা ছবি আমি আপ করছিলাম ফেসবুকে, একটা মানুষের ছায়া দেখা গেছিল লাইক বুড়ি টাইপেরই, কিন্তু মানে ওইটার কিন্তু কোন অ্যাকচুয়ালি ছবি আমরা চোখে দেখি নাই,
আমার কাছে সবচেয়ে বড় কথা ওইখানে যে সবচেয়ে মানে যেটা আমাদের মানে এক্সপ্লোর করেছিলাম আমরা সেটা হচ্ছে ওই অদ্ভুত গাছটা, এবং ছবিটা মানে আপনি আপনার গাছের
আশেপাশে তুলছেন, র্যান্ডমলি আমি ছবি তুলতেছিলাম, বাট ওই ছবিতে একটা এরকম আসছে এবং আমি এটা কোনদিন ফাইন্ড আউট করে দেখে মনে হচ্ছে যে একটা কাপড় আগাগোড়া মোড়া একটা মানুষ, মহিলা মানুষ যে যাচ্ছে, কিন্তু আমি দেখি নাই ক্যামেরায়, বাট আমি ছবি তোলার পর ওই অবয়বটা আসছে এখানে,
এবং আমি খুব মানে অদ্ভুত ভাবে দেখি যে হঠাৎ করে গাছের পেছনে একটা মন্দির, মানে সেখানে একজন বয়স্ক মহিলা, এবং আপনি যে বলছেন ছবি তুলেছেন মহিলা মধ্যে, আমি আবার দেখলাম যে ওখানে একজন বয়স্ক মহিলা পুজো করছে, খুবই অদ্ভুত লেগেছিল আমার কাছে, হঠাৎ করে সব জিনিসপত্র এলোমেলো লাগছিল আমার কাছে,
ঠিক না কিন্তু জিনিসগুলো,
এবং আমি যখন হচ্ছে এই যে কক্সবাজারে আমি যখন শো করতে গেলাম, তখন আমার রাস্তার মধ্যে অনেক মানুষ পেয়েছি যারা হচ্ছে এরকম ধরনের জিনিস নিজের চোখে দেখেছেন, এবং এই যে গাড়িতে গাড়ি মানে হাত তুলে থামাতে বলে কেউ বলেন, এইটা কেউ বলেন যে কিছুই বলে না, রাস্তা জাস্ট পার হয়ে যায়, এই ব্যাপারগুলো খুব অদ্ভুত, তাই না? এই ব্যাপারগুলো
এবং এরকম একটা ঘটনা আমার এক কাজিন বলেছিল, ও বলেছিল এরকম যে ও আর ওর হাজবেন্ড যাচ্ছিল আপনার এই কক্সবাজার, শিলং কক্সবাজার, ওটা কিন্তু সায়ার করে বলছে আমাকে, মিথ্যা বলার মানুষ
না,
গাড়ি যাচ্ছে, আর তখন আমি ভূত এফএমে আসতাম না, সে এত আগে বলছে আমাকে জিনিসটা, গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে বলে দেখে যে একটা মহিলা দাঁড়ানো, এবং দেখতে দেখতে গাড়িটা মহিলাটাকে হিট করে ফেলছে,
আচ্ছা,
এবং হিট করার পর দেখলো যে মহিলাটা ট্রান্সপারেন্ট, গাড়িটা মহিলাকে ভেদ করে চলে গেছে।
হ্যাঁ, এরকম তো ঘটনা প্রচুর আমরা এরকম ভাবে শুনি যে জাস্ট ধাক্কার ফিলটাও পাওয়া যায়, এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার সুমন ভাই একবার বলেছিলেন,
সুমন ভাই
বলছেন যে মানে মানে আপনি দেখবেন যে বনেটে দাগ আছে, মানে জাস্ট আপনি বাড়ি খেয়েছে এই দাগটা আছে, বাট আপনি ক্রস করে চলে যাওয়ার পর যখন নামছেন তখন আপনি দেখছেন যে পেছনে কিছু নাই, এটা খুব অদ্ভুত ব্যাপার, মানে এটা কেমন করে হয় আমার কোন ধারণা নাই আসলে।
এই সেম জিনিসটা কক্সবাজার রোডটা আছে, আমি উত্তরা রোডে আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স
করেছি, উত্তরে আমি যে কয়দিন গেছি আসলে মোটামুটি আমার মনে পড়ে না, আমি এখন আর তাকাই না, আমি নিজে যখন ড্রাইভ করি তখন আমি আরো তাকাই না, যে ওই ওই দেখবে যে কাঁচ পড়ে আছে, মানে এই জিনিসটা খুব অদ্ভুত লাগে, একই জায়গায় মোটামুটি কাছাকাছি জায়গায় রেগুলার কেন অ্যাক্সিডেন্ট হবে, রেগুলার কোনো না কোনো উইন্ডশিল্ড কেন ভাঙবে আল্লাহ জানেন, সেটা
উত্তরে আমার যাওয়া আসা করা বেশি হয়, এর জন্য আমি বলতেছি আমি এখন জায়গাটাকে লোকেট করতে পারি, জায়গাটা হচ্ছে ঠিক জসিমউদ্দিন রোডটা পার হওয়ার পর,
আচ্ছা, এয়ারপোর্টের কাছে
ওইটাই তো বললাম পার হয়ে যে জায়গাটা, ওটা কিন্তু এয়ারপোর্টের মাঝামাঝি একটা,
মানে উত্তর দিক থেকে আসতে গেলে,
হ্যাঁ
হ্যাঁ সেটাই সেটাই সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার আরেকটা ঘটনায় যাবো, যে ঘটনাটি একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে, তবে তার আগে আমরা ঘুরে আসি, দেখে আসি যে ফেসবুকে কারা কি লিখছেন, এবং ফেসবুকে অনেকেই অনেক কিছু লিখছেন এই মুহূর্তে। অ্যান্ড বাবু ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি অনেক কষ্ট করে এসছেন, অ্যান্ড আশা করছি যে আবার আপনাকে পেয়ে যাবো, আমরা ডেফিনেটলি জানাবো। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটু ফেসবুকে ঘুরে আসবো। আমাদের যে রেডিও ফুর্তির পেজ আছে সেখানে সৌরভ দত্ত শুভ লিখছেন ভাইয়া, আর কিছু লেখেননি। তুষার আমাদের সাথে আছেন, এবং তার সঙ্গে রয়েছেন মাসুম, সাইজুন, ওমর, তপু, সবাই মিলে রুমে লাইট অফ করে শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। জেমস মনির আমাদের সাথে আছেন এবং তিনি অনেক মজা পাচ্ছেন আমাদের সাথে। সৈকত খান তার কাছে ভালো লাগছে লিখেছেন। রাশেদ হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সাথে এফ টি জে সমী আমাদের সঙ্গে আছেন, ভয় লাগছে তাকে স্প্যানিশ তাই লিখেছেন। রনি আহমেদ আমাদের সঙ্গে আছেন, নূরে আলম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আমিন খান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সকাল, এবং আমাদের সঙ্গে আছেন সরওয়ার রাকিব, আমাদের সঙ্গে আছেন এছাড়াও আবির আহমেদ, ওমর ইসহাক, ইশরাক শরণ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন খন্দকার নাইম আহমেদ, এছাড়াও শ্রী পলাশ চক্রবর্তী কৌশিক আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ঘটনার হাইওয়েটা ভেরি ওয়ান্টেড তিনি জানিয়েছেন সেটা। আমাদের সঙ্গে আছেন সামিউল ইসলাম সামি, এবং তিনি বলছেন যে বগুড়াতে তিনি থেকে তিনি আছেন, এবং তার একটু সমস্যা হচ্ছে বোধ হয়, আমি মাসুম ভাইকে জানিয়ে দিলাম যে বগুড়াতে সমস্যা হচ্ছে আপনার একটু শুনতে। সো আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি সৌরভ দত্ত শুভ সাতক্ষীরা থেকে শুনছেন আমাদেরকে, জি এম লিটু বিশ্বাস আমাদের সঙ্গে আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন এবং তিনি অ্যাপের ছবিও আপ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং অ্যাপ দিয়ে শোনার জন্য, স্পেশালি আপনাদের অনেক থ্যাঙ্কস, এবং অ্যাপ দিয়ে শুনলে অবশ্যই আপ করে দিবেন ছবিটা আমাদের ফেসবুক পেজে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ঘটনায় আছি, যে ঘটনাটি আমার এখানে লেখা আছে আমি ঘটনাটি আপনাদের পড়ে শোনাতে চাই। আচ্ছা, যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমাদের এখানে তিনি লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমার নাম এম আইফুর রহমান, আমি চট্টগ্রামে থাকি, পেশায় একজন সহকারী আইনজীবী। আমি চাই আমার স্টোরিটা আপনি পড়ে শোনান। আমার স্টোরিটা আমি আমার বাবার মুখ থেকে শুনি। ঘটনাটি আজ থেকে 10-15 বছর আগে। আমার বাবা, আমার মামা, এক মামা ছিলেন যারা সবাই কাপড়ের বিজনেস করতেন। তো আমার মামার বাবা যিনি ছিলেন, তিনি হঠাৎ করে একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। অনেক ডাক্তার দেখানো হয়, সবাই এক পর্যায়ে ওনার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। এর কিছুদিন পর আমার মামা, যাকে আমরা সবাই আনিস মামা বলেই ডাকতাম, উনি একজন ব্যক্তির কাছ থেকে এক বৈদ্য সম্পর্কে আমাদের জানতে পারেন, আমাদেরকে জানানো কি। এরপর মামারা কয়েকজন মিলে ঠিক করেন যে ওনারা ওই বৈদ্যর সাথে দেখা করবেন। বৈদ্য মানে জানেন তো, কবিরাজ ধরনের কিছু একটা। তো ওনারা কয়েকজন মিলে সেই বৈদ্যর সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়েন। ওই বৈদ্য থাকতেন একটা পাহাড়ি মগদের এলাকায় এবং তিনি নিজেও একজন মগ ছিলেন, তাই ওনাকে মগ বৈদ্যই বলে ডাকা হতো। আমার মামা ওনার সাথে দেখা করে ওনার পিতার রোগ সম্পর্কে জানান। সব জানার পরে ওই বৈদ্য তার মন্ত্র দেখার পর আমার মামাদের বলেন যে ওনার পিতার অন্য কোন এক বৈদ্যর মাধ্যমে অমাবস্যার রাতের বেলায় একটা ছাদের উপর থেকে পিতলের একটা থালার উপর বসে তাকে বান মারা হয়েছে এবং চিকিৎসা করতে, মানে সেটা স্পেসিফিকভাবে বলে দেয় যে কোন ছাদ থেকে, এবং চিকিৎসা করতে হলে ওনাকে সাথে করে নিয়ে যেতে হবে, কারণ এত দূর থেকে পাহাড়ে বসে ওনার পিতার চিকিৎসা করা সম্ভব নয়। তাই আমার মামারা আর দেরি না করে বৈদ্যকে সাথে করে নিয়ে আসেন এবং নিয়ে আসার পর ওই দিন রাতে 2:30 চিকিৎসা শুরু করেন এবং আমার মামাকে বলা হয় যে একটা মিষ্টি কুমড়ার বীজ নিয়ে আসার জন্য এবং ওনাকে বাড়ির পিছনে একটা গর্তে পুঁতে দেওয়ার জন্য। ওনারা তাই করেন, বীজটিকে মাটিতে পুঁতে আসা হয়। এরপর বৈদ্য তার তন্ত্র সাধনা করতে করতে প্রায় 20 মিনিট পর আমার মামাদের বলেন যে এবার গিয়ে দেখে আসো বীজটিকে। তখন ওনারা গিয়ে দেখেন যে বীজটি থেকে একটা চারা গাছ বেরিয়ে এসেছে। কি অদ্ভুত ব্যাপার না, মানে কিছুক্ষণ আগে যেটা পুঁতে দিয়ে আসা হয়েছে সেখান থেকে একটা চারা গাছ বেরিয়েছে। এরপর বৈদ্য আবারও তন্ত্র মন্ত্র পড়তে থাকেন এবং কিছুক্ষণ পর আবার আমার মামাদের বলেন যে যাও গিয়ে দেখে আসো ওই চারা গাছকে। ওনারা গিয়ে দেখেন যে চারা গাছে একটা লতা বেরিয়ে এসেছে। ওনারা সেটা দেখে বৈদ্যকে বলেন। এরপর উনি আবারও মন্ত্র পড়তে থাকেন এবং 1 ঘন্টা পরে আবারও তাকে পাঠানো হয় মামাকে এবং ওনারা তখন গিয়ে দেখেন যে ওই লতায় একটা ছোট কুমড়া ধরে আছে এবং সেখানে সেটাকে তিনি নিয়ে আসতে বলেন। পুরো ঘটনাটি আসলে 3-4 ঘন্টার মধ্যেই ঘটে। কুমড়াটা নিয়ে আসার পর ওই বৈদ্য সেটাকে তার আঙুলের নখ দিয়ে 2 টুকরা করেন আর তার 1 টুকরা আমার মামার বাবাকে খাওয়ানো হয়। এরপর আমার মামার বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। আমার মামা অনেক রিকোয়েস্ট করে জানতে চেয়েছিলেন যে কোন ব্যক্তি বা বৈদ্য তার পিতাকে এই মেয়াদি বান মেরেছিলেন। সেটা অনেক জোরাজুরির পর উনি বলতে রাজি হন এবং বলেন যে আমি বলবো একটা শর্তে, যে ব্যক্তি তোমার পিতাকে বান মেরেছিল তাকে আমি এখানে নিয়ে আসব, কিন্তু তোমরা কেউ তাকে মারধর বা কোনো ক্ষতি করতে পারবে না। এরপর ওই মগ বৈদ্য যিনি আমার মামার পিতাকে সুস্থ করেছিলেন, তিনি একটা পিতলের থালা নিয়ে সেটার ওপর একটা মানুষের হাড় দিয়ে পেটাতে থাকেন। একসময় দেখা যায় বৈদ্য আমার মামার পিতাকে বান মেরেছিলেন যিনি, তিনি এসে উপস্থিত হন এবং সবার কাছে ক্ষমা চান তার কাজের জন্য এবং সেই সাথে তাই তিনি ওয়াদা করেন যে তিনি আর কখনো কারো ক্ষতি করবেন না এবং এরকম কাজ তিনি আর কখনো করবেন না, যদি করেন তাহলে তারই ক্ষতি হবে। এরপর আমার মামার বাবা ওই মগ বৈদ্যকে বাবা বলে ডাকেন, মানে ওদের মাঝে একটা পিতা পুত্রের সম্পর্ক হয়ে যায়। আর মগ বৈদ্য চলে যাওয়ার সময় আমার মামার পিতাকে একটি জিন দিয়ে যান এবং বলেন যে ওই জিনের মাধ্যমে উনি মানুষের উপকারের জন্য কাজ করতে পারবেন। এটা ছিল মূল ঘটনা, এটা সত্য একটি ঘটনা। ভালো লেগে থাকলে পড়ে শোনানোর অনুরোধ জানাচ্ছি। অনেক ভালো থাকবেন, আপনিও অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি যে আমরা আপনার আমাদের যে ঘটনাগুলো আমরা এতক্ষণ ধরে আপনাদের শোনাচ্ছি সেই ঘটনাগুলো আপনাদেরও ভালো লাগছে। আরো একবার জানিয়ে দিই কিভাবে আমাদেরকে আপনারা কমিউনিকেট করবেন। আমাদেরকে আপনারা চাইলে আমাদের ফেসবুকে দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.phurti and www.facebook.com/bhootfm.rasel। এই দুটো পেজে গিয়ে আপনারা চাইলে আমাদেরকে লিখতে পারেন, আমাদের যে পোস্ট আছে সেই পোস্টটাতে লাইক দিতে পারেন, সেই পোস্টটি শেয়ার করতে পারেন এবং আপনি জানাতে পারেন কোন ঘটনা আপনার কেমন লাগছে। আমাদের যে ইমেইল অ্যাড্রেস আছে সেখানে আপনারা ঘটনা পাঠাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুকের ওপরেও কিন্তু অপশন রয়েছে, সেখানে আপনারা সেন্ড মেল অপশনে গিয়ে মেইল করে পাঠাতে পারেন আমাদেরকে। আমরা চলে যাব ছোট্ট আরো একটা বিরতিতে, সেই পর্যন্ত আশা করব আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Radio Phurti 88.4 FM.
Bhoot FM. The night comes alive with Gramophone.
হ্যালো, আসসালাম আলাইকুম, আমি নাফি খম্বন পানাকো। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব, যে গল্পটা শেয়ার করতে চাই, সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। আমার সাথে অনেক আগে থেকেই অনেক প্রবলেম আছে যেটা আমি ফেস করি, অনেকের কাছে শেয়ার করেছি কিন্তু পজিটিভ কোনো রিসপন্স পাওয়া যায়নি। তো এটা হচ্ছে, সঠিক ডেটটা আমার মনে নেই, এক থেকে দু বছর আগের হবে। আমি একদিন দুপুরে শুয়ে আছি নিজের বাসা বিছানায়, তো হঠাৎ করে চোখ খুলি। আগে বলে রাখি ভাই যে আমার রুমটা হচ্ছে এমন যে আমার রুমে একটা খাট আছে, খাটের পাশে ড্রেসিং টেবিল, আর অপোজিটে কয়েকটা সোফা রাখা আছে, যেখানে মানে কেউ বসলে আমি বিছানা থেকে সেটা ভালো করে দেখতে পাবো, মানে আমার সামনের দিকে থাকবে সে। যাই হোক, তো আমি এরকম বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে দুপুরবেলা আমার ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখি যে আমার সেই ছোপাতে কি একজন বসে আছে। আমি ফার্স্টে ব্যাপারটা তেমন সিরিয়াস পার্ট তেমন কোনো ভাবে নি নাই, জাস্ট দেখি যে একটা শেপ কালো ছোপাতে বসে আছে। আমি ভাবলাম যে হয়তো এটা ঘুমে চোখে দেখছি আমি, তাই তেমন ভয় বা কিছু মনে আসছিল না। কিন্তু যখন আমি নিজেকে শিওর করলাম যে আসলে এটা কি আমার ঘুমের চোখে, নাকি এটা আমার স্বপ্ন, নাকি রিয়েল লাইফে, তো এই জন্য আমি একটু সময় নিলাম। কিছুক্ষণ নেওয়ার পরে আবার ভালো করে তাকালাম, তারপর দেখি যে না, এটা তোমার স্বপ্ন বা আমার ভুল কিছু, এটা সত্যি আমার সামনে, শুধুমাত্র একটা শেপ, একদম পুরো কালো। বাট মজার ব্যাপার এটাই যে তার গলা নেই, শুধুমাত্র গলার নিচ থেকে বডিটা আছে, ওপরে কিছু নাই। এটা দেখাতে আমি প্রচন্ড ভয় পাই, অবাক হয়ে যায় যে এটা কি হলো, আমি কি দেখলাম। এটা প্রায় 5 মিনিটের মতো আমার সামনে ছিল। তারপর মানে কথা বলার ভাষা হারিয়ে ফেললাম, কাউকে যে ডাক দেবো পাশের রুমে মা আছে বা আপু আছে, কাউকে ডাক দেবো সেটা বলার মতো আমার শক্তি আসছিল না। মানে মনে হচ্ছিল যে আমার গলা কেউ চেপে ধরে রাখছে, কথা বলতে পারছি না। তারপর এক সময় কিছুক্ষণ পরে চিৎকার করলাম, আমার আপুকে ডাকলাম, আপু আসলো। তারপর আমি বললাম যে আমি এরকম একটা জিনিস দেখলাম ওই জায়গাতে ছিল। তো আপু আমাকে যে কথাটা বললো এটা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম। আপু বললো যে আমিও সেদিন শুয়েছিলাম এখানে, তো দেখি যে খাটের স্ট্যান্ডের উপরে কি একজন উপুর হয়ে শুয়ে আছে, মানে উপুর হয়ে আছে, স্ট্যান্ডের পাটা ঝুলানো উপরের দিকে আর মাথাটা হচ্ছে নিচের দিকে, এরকম আপুর সামনে চুল ছেড়ে দিয়ে উল্টো হয়ে ঝুলতেছে, আর আপুকে কেমন যেন ইশারা করতেছে কাছে ডাকতে কাছে ডাকতেছে। তো আপু আমাদের ব্যাপারটা শেয়ার করেনি যে আমরা ভয় পাবো এই জন্য। তো এটা শুনে তো আমি আরো প্রচন্ড ভয় পাচ্ছিলাম যে কি এটা, কি হচ্ছে আমাদের সাথে, আমরা কি দেখলাম এটা। তো তারপর থেকে আর কোনো প্রবলেম হয়নি, তারপর আর দেখাও যায়নি। তারপর থেকে আমার জীবনে নতুন কিছু প্রবলেম হয়েছে যেটা আমি আপনাকে পরে শেয়ার করব। তো ভালো থাকবেন, আসসালামু
আলাইকুম। ভূত FM, the night comes alive with Gramophone.
Welcome back. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, আমি রাসেল আসির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড আরো একবার আপনাদেরকে জানাচ্ছি যে যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং ফেসবুকে লিখছেন, আমাদের পোস্টের নিচে কমেন্ট করছেন, আমাদের পোস্টের নিচে আপনার মতামত জানাচ্ছেন,
আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং অনেক 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 শুভকামনা, অনেক 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 থ্যাংকস আপনাদের সবাইকে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমার সঙ্গে একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। ওকে, একটু কাছ থেকে বলবেন।
আমার ঘটনাটা ভাইয়া দুই বছর আগে আমার বোনের সাথে ঘটে গেছে। তো আমার বোন আমার থেকে কিছু বড়, তো আমার দুই বছর আগে আমার বার্থডেতে আমার বাসার কিছু গেস্ট আসার পরে আমরা সেদিন রাতে সবাই একসাথে থাকাতে আমার বোনের সাথে আমার ঘুমাতে হয়। তো আমি আর ও একসাথে শুয়েছিলাম, তো হঠাৎ করে রাতে কথা বলতে বলতে হঠাৎ করে আমাকে বলতেছে যে তুই কি নিজেকে কখনো সামনাসামনি দেখেছিস? আমি বললাম মানুষ তো নিজেকে স্বপ্নে দেখে পরবর্তী রূপ। বলতেছে যে না, আমি নিজেকে দেখতেছি এবং আমার ফেসটা একটু ডিফারেন্ট। বলতেছি যে কিরকম দেখতে বলো একটু। তো বলতেছে যে অনেক ফর্সা অ্যান্ড আমার চুলগুলো অতিরিক্ত বড়, যেটা মেঝেতে একদম লাগতেছে, অ্যান্ড ঠোঁটে সম্পূর্ণ লাল টকটকে লিপস্টিক দেওয়া। তো আমি ওর দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে দেখতেছি যে ও ওইরকম হুবহু রূপ নিয়ে নিছে। তো এটা দেখার পর আমি ওর গায়ে হাত দিই, হাত দেওয়ার পর হঠাৎ করে দেখতেছি যে ওর পুরো বডিতে অতিরিক্ত পশম হয়ে গেছে। পশম দেখার পর আমি স্বাভাবিকভাবে ভয় পাই, ভয় পাওয়ার পর উঠে আম্মুর কাছে যাই। আম্মুকে যে ডাক দিয়ে যে আম্মু দেখো যে সানিয়াপুর কি জানি হয়েছে। আম্মু উঠে আসে, আসার পর দেখতেছি যে ও উঠা বৈশা বলতেছে কি হলো, তুই আমার পাশ থেকে উঠা চলে গেলি কেন, রাতের বেলা আমার একা রেখা চলে গেছে। তো ওরকম ভাবে ওই রাত কাটলো। তো পরের দিন থেকে ওর সম্পূর্ণভাবে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কথাবার্তা চালচলন সম্পূর্ণ চেঞ্জ। তো ওই মেহমান ঘরে থাকাকালীন আমার এক ভাগ্না থাকে, তো মেনলি প্রবলেমটা ছিল ওকে নিয়ে। তো ভাগ্না ওর সাথে বসে কথাবার্তা বলতেছে, তো ওর কথা স্টাইলগুলো সম্পূর্ণ চেঞ্জ। ও অনেক
জি আপনি কাছ থেকে বলেন,
ও অনেক নর্মালি ভাবে কথা বলতেছে না, এক প্রকার ভাবে অনেক ক্লোজলি কথাবার্তা শুরু করলো। এক প্রকার সম্পূর্ণভাবে ও চেঞ্জ হওয়ার পরে সবার চোখে এটা পড়ছে। তো আমরা ওকে বাসায় রেখে একটা কাজে বের হইলাম, বাসায় শুধু আমার আরেকটা বোন আর ভাইয়া ছিল। তো দুপুরে লাঞ্চ করতে বসছে, তো ও একা সবার খাবার খাইছে, বসে বসে যেসব ও কখনো খায় না সেগুলো ভাইকে একা খেয়েছে। তো সম্পূর্ণ খাবার শেষ করার পর ভাইয়া আর আপুর একটু সন্দেহ হলো যে কি ব্যাপার, ও সবার খাবার একা খেল। জিনিসটা আম্মুকে জানানোর পর আম্মু বলছে আচ্ছা ঠিক আছে আমরা বাসায় আসি, তারপর দেখতেছি। বাসায় আসার পর দেখতেছি যে ও সম্পূর্ণ ঘরের ভিতরে হেজাব টেজাব পরে ফুলহাতা সব পরে একা এক রুমে বসে আছে, অ্যান্ড ওই রুমে ও কাউকে যেতে যাচ্ছে। তো আমি গেলাম, যাওয়ার পর আমার বলতেছে যে একমাত্র তুই থাকবি আর অন্য কোনো ছেলে যাতে আমার রুমে না ঢুকে। তো ওই জিনিসটা বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি ভয়ে ওর কাছে না যেয়ে এসে বসছি। তো আমার এক আন্টি ছিল, সে একটি প্যারানর্মাল জিনিসপত্র নিয়ে এসব কাজ করে থাকে। তো সে বাসায় আসছে, আসার পর আম্মু সবকিছু তাকে বলছে যে ওর বিহেভগুলো চেঞ্জ দেখতেছে। তো আন্টি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তো আন্টি কাজ অনুযায়ী করলো কি, জমজম করার পানি এনে ওর বলতেছে যে চলো তোমার পানি খাবো। বলতেছে যে না আমি পানি খাবো না, আমার এখন পানি খাওয়ার কোনো ইচ্ছা নেই। তোকে মোটামুটি জোর করে জমজম করা পানি খাওয়ানো হলো। পানি খাওয়ানোর সাথে সাথে ওর বিহেভ উত্তেজিত হয়ে আন্টিকে বলতেছে যে তুই আমার এটা কি খাওয়ালি, তুই আমার থেকে যা দূরে যা। তো আন্টি বুঝছে, বুঝার পর বলতেছে যে আচ্ছা ওকে কেউ কিছু বলে না, ওর কাছে যেও না, ওকে ওর মতো থাকতে দাও। দেন সন্ধ্যাবেলা সবাই এটা নিয়ে অনেক কথাবার্তা শুরু করার পর বলতেছে যে আচ্ছা এটা আজকে রাতের মধ্যে কি করা যায় দেখা যাক। তো বলে রাখা ভালো যে ওর কথাবার্তা সম্পূর্ণভাবে অন্যরকম ছিল, অ্যান্ড ও আগে থেকে সবার কথাবার্তা বলে দিচ্ছিল যে কার কি হচ্ছে, কে কি করতেছে। তো আমার এক ভাইয়া অফিস করে আসছে বাসায়, তো ও বলতেছে যে সে এই পকেটে টাকা লুকায় রাখছে, আরেক পকেটের থেকে টাকা বের করে তোমার হাতে দিবে। তো সে যা বলছে সেরকম ভাবে ভয়া করছে। তো এটা দেখে সবাই একটু অবাক হলো। তো আন্টি সন্ধ্যাবেলা তাকে আপুকে নিয়ে বসলো, বসার পর বলতেছে যে বসো, এখানে তোমার সাথে কথা আছে। বলছে আমি কোনো কথা বলতে রাজি নেই, আমাকে আমার মতো থাকতে দাও। তো আন্টি তখন তার কাজ শুরু করে ওকে ধরছে। ধরার পর ওই ওকে যে ধরছিল সে তার উপরে এসে বলতেছে যে আমাকে কেন ধরছে, আমাকে এইসব কেন ধরতেছ, কেন জিজ্ঞেস করতেছ। তা আন্টি বললো যে তুমি কে বলো, কেন আসছো, বা ওরে কেন ধরলা। তো ওই যে আমার ভেগনাটা ছিল তখন বলতেছে আমি ওকে পছন্দ করি। তো আন্টি বললো যে তুমি ওকে পছন্দ করো তাহলে এই মেয়েকে কেন ধরছ। তো বলতেছে যে আমার ওর সাথে কমিউনিকেশন করতে হলে কোনো বডি দরকার ছিল, তো তাই আমি ওকে এসে ধরছি। তো আন্টি বললো তো ওকে ধরে তো কোনো লাভ নেই, ওকে ছেড়ে দাও। তো ও বলতেছে যে না, আমি এই বডি ছাড়বো না, এই বডির সাথেই আমি ওই ছেলের সাথে থাকব। তো আন্টি বলতেছে না, এটা ছাড়তে হবে। তো এক প্রকার ভাবে জোরাজোরি করার পর আন্টি আন্টি কাজ টাজ করে বললো যে আচ্ছা তুমি এই বডি ছেড়ে তুমি নর্মাল ভাবে ওই ছেলের দিকে কথাবার্তা চালা যাও, কিন্তু ওর বডি ছেড়ে দিবা, কিন্তু তুমি দূর থেকে ওর কাছে, দূর থেকে ওর কাছে থাকবা। দেন এই কাজ টাজ করে তো ও রাজি হলো, বললো আচ্ছা আমি বডি ছেড়ে দিব, কিন্তু যদি কখনো এই বডি আমি পাই তো এই বডি আমি আবার ধরবো। তো আন্টি বললো আচ্ছা ঠিক আছে তুমি এখন ছেড়ে দাও। তো একবার বডি ছেড়ে দিয়ে চলে গেল। তো আন্টি তাকে তাবিজ দিয়ে বললো যে এই তাবিজ খোলা যাবে না, এই তাবিজ খুললে সেটা আবার ব্যাক করবে, ব্যাক করে অ্যান্ড সবাইকে আর কি ক্ষতি করবে। এই ছিল আমার।
থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট অডিও ক্লিপে যাব এবং অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন ফর ইউর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালো চলে। আমি নাইম আহমেদ বলছি ঢাকা থেকে। আমার ঘটনাটা ভয়ঙ্কর না হলেও কিছুটা অদ্ভুত। বেসিক্যালি ঘটনাটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমার মামা তাবলিগ জামাতের একজন আছেন আর কি, তাবলিগ জামাত করে থাকেন অনেক বছর থেকে। উনি বিভিন্ন দেশে গিয়ে তাবলিগ জামাতে শরীক হন এবং উনি অনেক পায়েস টাইপের, আমার ছোট মামা। সো উনার একবার হয়েছে কি, উনি তাবলিগ জামাতে গিয়েছিলেন ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে দিল্লিতে। তো দিল্লিতে গিয়ে উনি ওনার প্রয়োজনীয় ওনার সেই তাবলিগ সময়টা শেষ করেন। শেষ করে যখন বাংলাদেশে ব্যাক করবে, অ্যাট দ্যাট টাইম ওনার কাছে টাকা ছিল না। টাকা বলতে ছিল জাস্ট ট্রেন টিকিট কাটা হয়ে গেছে, বাট আর যে টাকাটা আছে সে টাকার দিয়ে সে শুধু জাস্ট বাংলাদেশে এসে তার বাড়ি ফিরে যেতে পারবে, এরকম খুব বেশি টাকা না, অল্প টাকা। তো উনি ট্রেল স্টেশনের উদ্দেশ্যে যখন রওনা দেন তখন অনেক লেট হয়ে গিয়েছিল। ইভেন যখন স্টেশনে উনি নেমে যান, অ্যাট দ্যাট টাইম ট্রেন ট্রেল ছেড়ে দিয়েছে। তো উনি অনেক দৌড়াদৌড়ি শুরু করেন, উনি একটি ফ্যাটি, উনি দৌড়াতে থাকেন। আর উনার সাথে বেডিং কাপড় চুপুর সহ একটা বড় বিশাল একটা ব্যাগ, যেরকম পাবলিক জামাতে আমরা বেসিক্যালি দেখে থাকি, সামথিং লাইক দ্যাট, ওরকম একটা ছিল। এটা অনেক হেভি ওয়েটের ছিল। সো ওইটা নিয়ে উনি দৌড়াতে দৌড়াতে ট্রাই করেন, দৌড় শুরু করেন। আর উনি দেখতে পান ট্রেন চলে যাচ্ছে, বাট ওনার সাথে যে ব্যাগটা আছে সেটা যদি উনি ক্যারি করেন তাহলে সে ট্রেনে উঠতে পারবে না। তো উনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে হাত থেকে ব্যাগটা ফেলে দিয়ে দৌড়ে ট্রেনে উঠে যান। ট্রেনে উঠে যে উনি টিকিট চেক করে টিকিট দেখে একদম জাস্ট ওনার সিটে গিয়ে উনি বসেন। উনি বসার পরে ট্রেনের বাইরের দিকে তাকিয়ে মন খুব খারাপ ছিল। উনি ভাবছিলেন যে আমার অনেক জিনিসপত্র ফেলে এসেছি, আমি সেগুলো নিতে পারলাম না। হঠাৎ করে উনি সাডেনলি জাস্ট উনি ওনার পায়ের দিকে তাকিয়ে দেখেন যে ওনার ব্যাগ, ওনার যে টোটাল বেডিংটা ছিল সেটা ওনার পায়ের কাছে। তো এটা দেখে উনি অনেক শকড হয়ে যান, উনি ঘাবড়ে যান। হাউ ইজ ইট পসিবল, আই ডোন্ট নো হাউ, অ্যাকচুয়ালি আমার কাছে এটার কোনো এক্সপ্লেনেশন নাই, এটা অনেক মানে অদ্ভুত একটা ব্যাপার। তো উনি সারা রাস্তা জিকিরের মাধ্যমে আসেন, তারপর উনি বাংলাদেশে ফিরে আসেন। এসে উনি আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করে, বেসিক্যালি ঘটনাটা ঘটেছিল 2006 এই ঘটনাটা ওনার সাথে ঘটে যাওয়া। দ্যাটস অল, আই হোপ ইউ গাইজ লাইক ইট, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।
ওয়েলকাম ব্যাক। আমরা ছোট্ট একটা ঘটনা শুনলাম এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আমি আরো একটা ঘটনা আশা করছি আপনাদের পড়ে শোনাতে পারব, এবং সেই ঘটনাটা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। যাই হোক, এই ঘটনাটি আমাদের একজন ডিকশনারি পাঠিয়েছেন এবং অবভিয়াসলি তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ব। তো লিখছেন যেভাবে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, ফেনী থেকে শাহাদাত হোসেন, আমি ভালোই আপনি ভালোই আছেন কারণ আপনি ভালোর দলে থাকেন সবসময়, তাই নতুন করে জিজ্ঞেস করলাম না আপনি ভালো আছেন কিনা। আমি বাংলায় লেখায় অতটা এক্সপার্ট নই, তবুও বাংলায় লিখছি কারণ আজ তিন দিন ধরে একটু একটু করে যেটা আপনার সুবিধা হয়। আমি আশা করি ঘটনাটি আপনি পড়বেন। যাই হোক, আমার ঘটনাটি শেয়ার করব, যদি স্টুডিওতে এসে বলার ইচ্ছা ছিল খুব, কিন্তু আপনি কষ্ট করে এটা পড়ে শোনাবেন আশা করি। যাই হোক, ঘটনায় চলে যায়। ঘটনাটি আমার ফুফাতো ভাই শাকিল শাহরিয়ারের সাথে ঘটা। আমি নামটা ছদ্মনাম কারণ এতে ওর সামাজিক মর্যাদার সমস্যা হতে পারে, সেই জন্য উল্লেখ করেননি তিনি এবং সেটাই তিনি জানিয়েছেন। তো শাকিল শাহরিয়ার ছদ্মনাম নিয়ে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যাই হোক, আমার ফুফাতো ভাই খুব স্মার্ট ছেলে, সবসময় পরিপাটি থাকে, বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে। একথা এই জন্যই বললাম যে এ কারণেই তার সাথে ঘটনাগুলো ঘটে। 2015 সালের দিকে ফুফাতো ভাই এবং তার বন্ধুরা মিলে উপজেলার দাগন ভুঁয়ার প্রতাপপুর গ্রামের জমিদার বাড়ি দেখতে যায়। উল্লেখ্য, জমিদার বাড়ি অনেক বাড়িটি নিয়ে অনেকের মুখে নানান রকমের কথা শোনা যায়। যাই হোক, তারা যখন পৌঁছায় একটু ঘুরে ফিরে এক জায়গায় আমার ফুফাতো ভাই গিটার বাজিয়ে গান শুরু করে, কিন্তু সে গানও ভালো গাইতে জানে। যাই হোক, তারা কিছুক্ষণ গান গেয়ে তারা দেখে একটা জামরুল গাছ, তারপর ওইখান থেকে জামরুল পারল, তারপরেই তাদের নাহিদ নামের একজন ওপর থেকে জামরুল হাতে লুফে নেওয়ার সময় বা ক্যাচ ধরার সময় আমার ফুফাতো ভাই কি যেন ধাক্কা খেয়ে পড়ে বেহুশ হয়ে যায়, যা ছিল খুবই অকল্পনীয় কারণ সে মাথা কিংবা অন্য কিছুতে বাড়ি খায়নি। মোট কথা, বেহুশ হতে পারে এমন কোন আঘাত সে পায়নি। যাই হোক, বন্ধুরা তাকে ধরাধরি করে মুখে পানি ছিটিয়ে দেয় এবং জ্ঞান ফিরিয়ে আনে, এবং জ্ঞান ফিরিয়ে সে নাকি বলে যে বিয়ে বাড়িতে সানাই যেরকম শব্দ হয় সেরকম শব্দ সে শুনছে। বন্ধুরা বলল, কই আমরা তো শুনছি না। যাই হোক, ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু আসল ঘটনা ওই দিন রাত থেকে আমার ফুফাতো ভাই নাকি হালকা কিসের যেন শব্দ অনুভব করে, এগুলোকে সে পাত্তা দেয় না এবং সে তার মতো কাজ করতে লাগলো। সে বুঝতে পারল শব্দটা আসলে নূপুরের। সে চিন্তা করল নূপুরের শব্দ কোত্থেকে আসবে। তখন রাত 12টার মতো বাজে। সে আবারও তখন ফেসবুকে ঢুকে ফেসবুকে থাকে। কিছুক্ষণ পরে সে আবারও তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে এরকম মনে করে। যাই হোক, ওই দিন রাতে তেমন কিছু হয়নি। এভাবে কয়েকদিন চলে যায়, প্রতি রাতে সে নূপুরের শব্দ ফিল করতে পারে। পরবর্তী ঘটনা শুরু হয় সপ্তাহখানেক পর থেকে। তার রুমে সে একা থাকত এবং 12টার পর সকালের দিকে এবং সন্ধ্যায় খুবই মনোমুগ্ধকর সুগন্ধির ঘ্রাণ পেতে থাকে। সে ভাবল হয়তো কারো পারফিউমের ঘ্রাণ হবে, কিন্তু পরে সে ফিল করল যে তার পারফিউমের ঘ্রাণ তো এরকম নয়। তার পরিবারের সবাইকে জিজ্ঞেস করে কেউ কি ওই সময় কোন রকমের পারফিউম ব্যবহার করে কিনা। সবাই বলল যে না। সবচেয়ে মজার ব্যাপার হল, একদিন রাতে আমি তার সাথে ছিলাম এবং নূপুরের আওয়াজ শুনেছি কিন্তু এবং কিংবা কোনো ঘ্রাণ লেগেছে কিনা আমি হতবাক হয়ে ভাবলাম যে আচ্ছা আমিও ঘ্রাণ পেয়েছি এবং কোন হতবাক হয়ে ভেবেছি ঘ্রাণ আসবে কোত্থেকে। যাই হোক, এভাবে কেটে যায় প্রায় এক মাস। এসব ব্যাপারকে আমলে নেয়নি কারণ সে অপ্রাকৃত কোনো কিছুতে বিশ্বাস করত না। ঘটনা আরো ভয়াবহ রূপ ধারণ করে মাসখানেক পরে। তখন সে রুমে একা অনুভব করত যে কে যেন খুব দ্রুত হেঁটে গেল। এরকম উৎপাত চলতেই থাকে, পাশাপাশি আগেরগুলো তো আছেই। এরপর একদিন রাতে সে অনুভব করে তার পাশে কেউ শুয়ে আছে এবং সে ঘুমের মধ্যে অনুভব করল এবং জেগে দেখে যে পাশে কেউ আছে কিনা এবং সে সুঘ্রাণটা নাকে পায়। যাই হোক, সকালে সে লক্ষ্য করে তার বিছানায় ঘ্রাণটা আছে। সে এবার একটু একটু ভয় পেতে শুরু করে এবং কিন্তু সে তখনও কাউকে কোনো কিছুই বলেনি। সে একা থাকত এবং একা থাকতে হতো তাকে ছাদে কিংবা পুকুর পাড়ে বা অন্য কোনো জায়গায় সে ফিল করত তার আশেপাশে কেউ আছে। সবচেয়ে বড় কথা, সে যখন গান গাইত তার সে অনুভব করত একটু ঠান্ডা বাতাস যেন তার গায়ে লাগছে। সবচেয়ে বড় ঘটনাটি ঘটে এক মাস পর। সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার পোশাক নেই তার গায়ে। সে তখন মনে করল রাত্রে তার মানে তার কোনো সে নিজের অজান্তে হয়তো কিছু একটা এটা হয়েছে তার সাথে, ভুল হয়েছে কোনো একটা। যাই হোক, এবার সে পুরোই ভয় পেয়ে যায় এবং সে তার মাকে সব ঘটনা খুলে বলে। তার মাও খুব ভয় পেয়ে যায় এবং বিভিন্ন হুজুর তাবিজ করা শুরু করে। যখনই তা শুরু করে, নূপুরের শব্দ ও সুগন্ধের উৎপাত বেড়ে যায়। এরপর থেকে উপস্থিত সকলেই শুনতে পায় এবং এমনকি আমারও সৌভাগ্য হয়েছিল সেটা শোনার। অনেক হুজুর দেখানো হল তাকে, কিন্তু কোন লাভ হল না। অবশেষে কালো জাদু বিশারদ এবং মগ না কি যেন তাকে দেখায় এবং সেই দেখেই বলে যে মেয়ে জিনের কুনজর পড়েছে তোমার উপরে, কিন্তু এত টাকা লাগবে এবং এত টাকা লাগবে তাকে কঠিন একটা কাজ এবং তাকে কঠিন একটা কাজ করতে হবে। সে বলল কাজটি করার সময় তুলারাশির কাউকে লাগবে এবং অনেক খোঁজাখুঁজির পর একজনকে পাওয়া গেল এবং ওঝা বললেন যে আগামী শুক্রবার তিনি আসবেন। তারা রাজি হয় এবং শুক্রবার রাতে মগটি আসে। প্রথমে ঘর বন্ধ করা হয় এবং যখনই ঘর বন্ধ করতে শুরু করল তারা, মনে হল ঘরের বাইরে যেন তোলপাড় শুরু হয়ে গেছে। ঘর থেকে দূরে পুকুরের পানি অনেক শব্দে দুলতে থাকে এবং শেষে ওঝাটি ফুপাত ভাইকে একটা কঠিন কাজ করার জন্য বলে এবং সে বলল যে একটু অগোচর থাকে কিছুদিন এবং যেন সুগন্ধি ব্যবহার না করে এবং তাবিজ যেন তা যেন সবসময় সঙ্গে রাখে। আরও বলে যে 14 দিন যেন সে একা না থাকে এবং কোনো বড় গাছের নিচে এবং কোনো পুকুরে, বিশেষ করে কোনায় বা ছাদে কিংবা অন্য কোনো জায়গায় যেন একা না যায়। রাতে কোনো দোয়া দুরুদ পড়ে যেন শোয়। এই সব কাজ করার পরে আর কোনোদিন এরকম সমস্যা হয়নি এবং আগামীতে হবে কিনা আমাদের জানা নেই। ওঝা বলেছিলেন যে তার গান শুনে নাকি ওই জিনটি অর্থাৎ পরীটি আসর ছেড়ে পালিয়ে আসে। আবার সে সুগন্ধি ব্যবহার করায় ও পরিপাটি থাকায় নাকি পরিচিত তাকে বেশ পছন্দ হয়, এই জন্য এই ঘটনাগুলো ঘটে। যাই হোক, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আশা করি। কেমন হয়েছে, কেমন লেগেছে বলবেন এবং কেমন আমি গুছিয়ে লিখতে পেরেছি জানি না, তবে নিজের সাথে ঘটেছে এবং আরো কিছু হন্টেড এরকম আরো কিছু এরকম ভয়ঙ্কর ঘটনা আমি শেয়ার করব আপনার সুবিধা হবে ভেবে আমি ঘটনাটি। আচ্ছা, যাই হোক, তিনি পিডিএফ এ পাঠিয়েছেন, সেটা তিনি তারপরে লাস্টে বলছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আমাদের আরও একটা বিজ্ঞাপন বিরতি বাকি আছে, সেই বিজ্ঞাপন বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক। আমরা আরো একবার জানাতে চাই, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আমি একটা জিনিস একেবারেই বুঝতে পারি না যে আমরা জানি যে অবশ্যই ব্ল্যাক ম্যাজিক খারাপ, তারপরেও আমরা কেন করতে রাজি হই? মাঝে মাঝে আমরা খুব বিপদে পড়লে তখন কিন্তু এই যে খুব ঘটনা, খুবই তুচ্ছ ছোটখাটো ঘটনা, সেই ঘটনার জন্য মানে আমরা বিয়ে শাদীর ব্যাপারে অনেক সময় চাই যে এরকম হেল্প চাই, কিন্তু আমরা যে কোন ব্যাপারটার মধ্যে প্রবেশ করি আমরা নিজেরও জানি না। তো আজকে এরকম বেশ কিছু ঘটনা শোনালাম আমরা আপনাদেরকে এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনাদের অনেক মানে জানার ইচ্ছা, অনেক আগ্রহ আমি জানি এবং অনেকে অনেকে ভেতরে ভেতরে স্টাডিও করতে চান, অনেকে ভেতরে ভেতরে একটু মানে এটা নিয়ে পড়াশোনাও হয়তো করেন। সো যাই হোক, আমার যেটা মনে হয় যে আপাতত আজকের মতন ব্ল্যাক ম্যাজিক নিয়ে এই পর্যন্তই থাক। আমরা বরং কিছু ঘটনা আমরা পড়ে ফেলি, না ঘটনা না, আমরা কিছু SMS পড়ে কমেন্ট পড়ে ফেলি যেগুলো আপনারা ফেসবুকে আমাদের পাঠিয়েছেন। তো আমাদের এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে আছেন, আমাদের যে ভূতাত্মের যে পেজ সেই পেজে অনেকেই আছেন এবং তারা লিখছেন। মুন্না খান আমাদের সাথে লিখেছেন এবং তিনি রাজশাহী থেকে আমাদের সাথে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হৃদয় সাহা এবং সামনে অ্যাডমিশন টেস্ট, তারপরে তিনি আছেন আমাদের সঙ্গে। প্লিজ আপনি পড়াশোনা করবেন ঠিকঠাক মতন এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। মরিয়ম মিম আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন, তিনি একটু পরে স্টার্ট করেছেন এবং তিনি কেমন আছেন শুনছি, ভয় পেতে চাই। আমরা তো অনেকক্ষণ ধরেই বেশ কিছু ঘটনা শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লেগেছে। সৈকত খান আমাদের এসে ভাই খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে দিতে পাচ্ছি দেবপ্রিয় আছেন আমাদের সঙ্গে। আমি ঢাকায় একটা রাস্তা, আমি লোকেশন বলতে পারি, তেজগাঁর দিকে একটা রাস্তা, আমি ঠিক জানি না আমি এটা কোনো প্যারানর্মাল কিনা তা জানি না, কিন্তু আপনারা কেউ জানলে অবশ্যই বলবেন, একটা রাস্তায় না আমি যতবারই যাই ততবারই আমি খুব সুঘ্রাণ পাই, মানে মনে হয় কেউ আতর ছিটিয়েছেন বা আমি জানি না এখানে কোনো আতর বা আগরবাতি তৈরির কোনো কারখানা আছে কিনা, কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজের পাশে এরকম ধরনের গন্ধ কেন হবে আই ডোন্ট নো, বাট এরকম ঘটনা মানে আমি জানি না, আমি ওই জন্যই বললাম যে আমি এটাকে প্যারানর্মাল এখন বলতে পারছি না, যদি আপনারাও কেউ জেনে থাকেন বা আপনারাও কেউ পেয়ে থাকেন বা এই সম্পর্কে যদি আমাকে জানান তাহলে ডেফিনেটলি আমিও বুঝতে পারবো যে ব্যাপার শুধু আমার সাথে ঘটছে না। যাই হোক, আমাদের সাথে অ্যাপ দিয়ে শুনছেন দেবপ্রিয় এবং আরিয়ান রাকিব রাজ আমাদের সঙ্গে আছেন, মান্নান মান্নান আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আই লাভ ভূত এফ এম, নাজমুল হাসান অপু আমাদের সঙ্গে আছেন, মাসুদুর রহমান শ্রাবণ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাব্বি, এছাড়াও আমাদের সাথে আছেন মুস্তফা কামাল, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দোলন নাথ, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তারিকুল ইসলাম, নাজমুল হাসান অপু আমাদের সঙ্গে আছেন, এম ডি আশিকুর আছেন আমাদের সঙ্গে, সালেহ মাহি আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন আপনি কেন আমার মেসেজ পড়েন না, আমি আপনার মেসেজ মানে পড়ে ফেললাম, অ্যান্ড আপনার মেসেজ তো না এটা আপনার কমেন্ট বলা যেতে পারে, মেসেজের ব্যাপার তো আমরা উঠিয়ে ফেলেছি মোটামুটি, যাই হোক অ্যান্ড যারা মেসেজ করতে চান তাদের জন্য আমি জানি না যে পরবর্তীতে কোনো সুযোগ আসছে কিনা। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন নীরব খান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমনি সৌরভ শিহাব, এছাড়াও লিটন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফয়সাল আহমেদ, জাহিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি তাজুল সহ আরো অনেকে। আমাদের যে ভূত এফ এম ছাড়াও আমাদের যে রেডিও ফুর্তির যে পেজটা রয়েছে সেই পেজেও কিন্তু আপনারা অসংখ্য মানুষ আপনারা এখানে আমাদের লিসনার যারা আছেন কমেন্ট করেছেন, জেমস মনির আমাদের সঙ্গে আছেন এবং ভয়ঙ্কর ভৌতিক এবং ভীতিকর তাই, এবং আমাদের সঙ্গে বেলাল ফকির আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিজান রাশেদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি টুটুল আহমেদ, এছাড়া বেলা আমাদের সাথে নাইম মুস্তাফিজ এবং তিনি বলছেন কমেন্ট পড়া হয় না অভিযোগ, আমাদের সাথে ফাহিদ ফেরেদ ফাহিম আমাদের সঙ্গে আছেন দিনাজপুর থেকে, এছাড়াও আমাদের সাথে রাজত চক্রবর্তী আছেন, এছাড়াও এমডি সরওয়ার হোসেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও শাহনাজ পারভিন, এছাড়াও সাগর মিত্র আমাদের সঙ্গে আছেন, এমডি বকুল আমাদের সঙ্গে আছেন, প্রিন্স উজ্জ্বল আমাদের সঙ্গে আছেন, আফসানা শামীম মদিনা আমাদের সঙ্গে আছেন এমডি বকুল হাসান, এছাড়াও ইসমাত মাহির শিকদার আমাদের সঙ্গে আছেন, ইকবাল ইউসুফ আছেন, শাহাদাত তুষার আছেন, টুটুল আহমেদ আছেন আমাদের সঙ্গে আছেন, পাভেল মিনহাজ সহ আরো অনেকে। আজকে আসলেই হাতে আর কিন্তু সময় নেই, আমি আপনাদের যে লেখা যা আপনারা লিখেছেন ফেসবুকে সেটা সারা সপ্তাহ জুড়ে পড়ার সময় পাবো আমি, সো নো ওয়ারিজ, এবং আশা করছি যে আগামী সপ্তাহে আপনাদের দারুণ দারুণ সব ঘটনাগুলো আবারও আপনারা পাঠিয়ে দেবেন এই সপ্তাহের মাঝে আগামী সপ্তাহে যেগুলো প্রসারিত হবে, এবং সেজন্য আপনাকে কি করতে হবে, সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের আপনার আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে মনে রাখতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা কি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এর ওয়েট রেডিও ফুর্তি ডট এফ এম, স্পেলিংটা কি, স্পেলিংটা হচ্ছে BHOOTFM@RADIOFORTI.FM, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্ট ফুর্তিতে থাকবে, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
Exclusively on FusionBD.com.